আসসালামু আলাইকুম। অদ্ভুতের 340তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজ আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। ভয়ের ঘটনা বলতে ভূতের ঘটনা, কারণ আমি সবসময় চাই আপনাদেরকে নিখাদ ভূতের ঘটনা শোনাতে। আজ প্রথম শুরু করব একটি গ্রামের ঘটনা দিয়ে, এবং এই শ্রাবণ মাসে কিন্তু ঝরঝর বৃষ্টি হয়। আমার কাছে বেশ ভালো লাগতো যদি বাইরে বৃষ্টি থাকত, সেই বৃষ্টি কিন্তু হচ্ছে না। বাইরে বেশ ভ্যাপসা একটা আবহাওয়া, এবং এটা জেনে কেমন লাগছে। যাই হোক, এই ভ্যাপসা আবহাওয়াতেও কিন্তু ভূতের গল্প জমে ওঠে। আমি সবসময় আপনাদের সাথে এই আবহাওয়া নিয়ে কথা বলি। আবহাওয়া কিন্তু আবহাওয়া তৈরি করে, বেশ লাগে কিন্তু যদি সেরকম একটা আবহাওয়া হয়, যেমন ঝরঝর বৃষ্টি যখন হয়। যারা টিনের চালের নিচে বসে ভূতের ঘটনা শুনেন তাদের কিন্তু বেশ লাগার কথা। মানে আমি কিন্তু এরকম পরিবেশ বেশ এনজয় করি। আমার খুব ইচ্ছে ছিল যে এরকম একটা ঘরে বসে অদ্ভুত করব, যে এই ঘরটা হবে গ্রামের কোন একটা জায়গায়, কোন একটা প্রান্তে, এবং সেই ঘরটা পাকা ঘর হতে পারে কিন্তু ছাদটা হবে টিনের, যেখানে বৃষ্টি পড়বে ঝমঝম করে, এবং ওই জানালা দিয়ে তাকালে দেখা যাবে খোলা প্রান্তর ফসলের মাঠ, দূরে গাছগাছালি, মানে বৃষ্টির সময় বাতাসে সেগুলো নড়ছে। এরকম একটা জায়গায় বসে যদি অদ্ভুত করতে পারতাম জানালার কাছে বসে, তাহলে কিন্তু বেশ লাগতো। মানে আমি খুব এনজয় করতাম, আমার কাছে বেশ লাগে। অথবা এরকম একটা পরিবেশে বসে যদি ভূতের ঘটনা শুনতে পারতাম কারো কাছে, মানে যারা শেয়ার করেন তাদের মাঝে কেউ একজন বলল তার ঘটনা বা তার এক্সপিরিয়েন্স বা তাদের এলাকার কোনো ঘটনা, আমি কিন্তু বেশ এনজয় করতাম। যাই হোক, কোনো সময় হয়তো পেয়ে যাবো এরকম একটা জিনিস। তো আমি এখন চলে যাই প্রথম ঘটনায়, যেটা আমাদের কাছে শেয়ার করছে শান্ত কুড়িগ্রাম থেকে। শান্ত তার বড় ভাই মন্টুর একটি ঘটনা শেয়ার করেছেন, এবং তিনি বলেছেন যে এই ঘটনাটা তার বড় ভাইয়ের সাথে ঘটেছিল 90-এর দশকে। এখন তার বড় ভাই অনেক সিনিয়র, এখন অনেক বয়স হয়েছে, তিনি এখন তার যে কর্মজীবনে আছেন। যাই হোক, তার সেই সময়কার সেই ঘটনা শান্ত শেয়ার করেছেন, এবং রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি শান্তর সেই ঘটনায়। 90-এর দশকের কথা, শান্তর বড় ভাই মন্টু তখন কেবল HSC পরীক্ষা দিয়েছেন। যাই হোক, তিনি ঘোরাফেরা করছিলেন, তার মতো সময় কাটাচ্ছিলেন, বন্ধু বান্ধবের সাথে বেশ চুটি আড্ডা দিচ্ছিলেন। তো একসময় তাদের রেজাল্ট হয়। রেজাল্টের দিন খুব খারাপ একটা অবস্থা, কারণ তিনি তার পরীক্ষায় খুব খারাপ করেন। তো খারাপ রেজাল্ট করার কারণে যখন বাসায় এসে শান্তর বাবাকে জানান, তিনি প্রচন্ড রাগ করেন, কারণ শান্তর বড় ভাই মন্টুর উপর তিনি এমনি রেগেছিলেন। মন্টু ওই সময় অনেকটা বেপরোয়া হয়ে উঠছিল, মানে আর কি ঘোরাঘুরি আড্ডা এবং বাবার কথা শুনতেন না, তারপর পড়াশোনা ঠিক মতো মন দিতেন না, এই কারণে এমনি রেগেছিলেন শান্তর আব্বা। তিনি অনেক সৎ কর্মঠ মানুষ ছিলেন, অনেক কষ্ট করে সংসার চালাতেন। তো ছেলের এরকম রেজাল্ট খারাপ তিনি মেনে নিতে পারলেন না, তিনি প্রচন্ড রাগারাগি করলেন, শাস্তি দিলেন মন্টুকে। তিনি শাস্তি দিলেন, এবং শাস্তি দেওয়াতে মন্টু বেশ অভিমান করল, সে বাসা থেকে বের হয়ে আসলো। তো বাসা থেকে যখন বের হয়ে আসছে, তখন মন্টুর বাবা বলতেছিল যে তুই যা, তুই আর কখনো ফেরত আসবি না, তুই আর কখনো আমার বাসায় আসবি না। তো মন্টুর এই কথাটা আরো খারাপ লাগছিল, তো সে বাসা থেকে হেঁটে বের হয়ে যায়। তো বের হয়ে কি করবে, কোনো কুল কিনারা নাই, তখন অলরেডি রাত হয়ে গেছে, প্রায় 7:30-এর মতো বাজে। তখন 7:30 মানে বেশ রাত, 90s গ্রামে এই টাইমটা অনেক রাত। তো যাই হোক, সে এদিক ওদিক চিন্তা করতেছে যে কি করবে, কারণ তার অন্যান্য ফ্রেন্ডদেরকেও তার বাবা অনেক রকমের কথা বলছিলেন, এবং তাদের বাবার সাথে মানে গার্ডিয়ানের সাথেও কথা বলছিলেন যে আপনার ছেলের সাথে মিশে এরকম হচ্ছে আমার ছেলে, মানে যেটা মানে শান্তর বাবা ঘুরছে আর কি। তো এটা করাতে মন্টুর যে বন্ধু বান্ধবের বাবা মা ছিল, তারাও মোটামুটি মানে বেশ ফেরা মন্টুকে দেখতে পারত না এই কারণে। এখন তাদের বাসাও যাওয়া যাবে না বা তাদের আশেপাশেও যাওয়া যাবে না। তো মন্টু কি করবে চিন্তা করতেছে, সে মানে হেঁটে বের হয়ে আসছে বাসা থেকে। বের হয়ে এসে সে দূরে তাদের ওইখানে একটা বাগান আছে, আমবাগান, সেখানে বসে চিন্তা করতেছে সে কি করবে। তো রাত হয়ে গেছে, আমবাগানও বেশ অন্ধকার, অনেক আমের গাছ ওইখানে, এবং মানে বেশ কঠিন অবস্থা, জোনাকি পোকা খেলা করতেছে ভিতরে, মানে অন্যরকম। তো মন্টুর কাছে এগুলো ব্যাপার না, সে মানে এরকম বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় অনেক এরকম রাতের বেলা আমবাগানে ঢুকছে ইত্যাদি ইত্যাদি। তো বসে বসে চিন্তা করছে কি করবে, একটা আম গাছের গোড়ায় বসে তো তখন তার মনে হলো যারি বাজার তো এখনো খোলা আছে, আমি বাজারে যাই। তো বাজারে তার ফ্রেন্ডের আনোয়ারের দোকান আছে এবং সে জানে যে আনোয়ার এখন বসতেছে, মানে আনোয়ারের বাবা চলে গেছে দোকান থেকে, ক্লোজিং আনোয়ার করে ওইখানে। তো চিন্তা করলো আনোয়ারের কাছে যাই, আনোয়ারে দেখি কিছু বললে কি হয়, আনোয়ার কিছু হেল্প করতে পারে কিনা, যেহেতু আনোয়ার একা আছে ওইখানে। তো মন্টু তখন ওখান থেকে তাড়াতাড়ি রওনা দেয়, রওনা দিয়ে বাজারে চলে যায়। তো বাজারে যখন আসছে তখন অলরেডি মানে মেঘ গুড়গুড় করতেছে, মানে আকাশ পুরো ভারী হয়ে গেছে, বৃষ্টি হবে, বাতাস একদম ভারী অন্যরকম অবস্থা, এবং বাজার ক্লোজড, বাজারের দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। সামনের যে দোকান ছিল সেগুলো উঠে গেছে, মানুষজন চলে গেছে, ওগুলো ওই বাজার প্যাক করে ঢেকে রাখে যাতে বৃষ্টি আসলে ভিজে না যায় মানুষজন। তো মন্টু আস্তে আস্তে ঢুকে গেল বাজারে এরকম গলি দিয়ে, হাঁটতে 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 দেখলো যে না, তখনও আনোয়ার দোকান বন্ধ করেনি, একটা ঝাপনা মানো। তো সে খুব দ্রুত চলে চলে আসলো আনোয়ারের কাছে। আনোয়ার তো তাকে দেখে অবাক, বলে কি রে তুই এরকম রাত্রেবেলা করতে আসলে, তোর আব্বা বেরিয়ে দিছে? তো বলে যে হ্যাঁ বেরিয়েছি এখন, কারণ আমি বাসার থেকে বাইর করে দিছি আমারে। সেটা শোনার পর তো আনোয়ার একটু মন খারাপ করলো, বন্ধু তো বলে যে তোর কি অবস্থা কি, এই কথা বলতেছে তখন তারা এর মধ্যে বৃষ্টি নামলো। তো যাই হোক, আনোয়ার দোকানের ওই একটা ঝাঁপ খোলা রেখেই তার সাথে কথা বলতেছে মন্টুর সাথে, মানে কি কিভাবে কি করবে। তো আনোয়ার বলল, দোস্ত আমি তো তোরে তেমন কিছু হেল্প করতে পারবো না, আমি তোরে কই নিব, বাসায় নিলে তো আমার আব্বার খেয়াল লাগবো, কারণ তোর আব্বা আমার আব্বারে অনেক কথা বলছে, বলছে যে আমি নাকি তোরে নষ্ট করছি, আমি তোরে দিক ওদিক নিয়ে গেছি। শুধু আমার বাপেরই না, মনে কর শফিক সবুজ সবার আব্বারে এরকম কথা বলছে তোর আব্বা। এখন তোরে কিন্তু বাসায় নেওয়া যাবো না দোস্ত, এটা একটা সমস্যা, কারণ আমি বাসায় নিলে আমার আব্বা খেয়াল লাগবো। তো তখন মন্টু বলো যে হ্যাঁ আমি বুঝতে পারছি, এটা আসলে আব্বারে কি বলবো, আব্বাও আসলে অন্যরকম, আমি অনেকবার বুঝাইছি যে মানে দুষ্টমি যা করার আমি করি, আমারে কেউ করায় না, বা আমার আমার আমি কারো দ্বারা খারাপ হই না, এটা বলছি আব্বারে, আব্বা কথা শুনে নাই, আর কি করবো ক। তো তখন আনোয়ার বলে যে হ্যাঁ তোর লেগে খারাপ লাগতেছে, এখন কি করবো কি করবো ক, তোরে এক কাজ করতে পারি, তোরে আমি তোরে আমার দোকানে থাকতে দিতে পারি আজকে রাত্রে, মানে আজকে রাত্রে তুই দোকানে থাকতে পারো, বা রাত্রে বেলা তুই আইসা আমার দোকানে কদিন থাকতে পারোস, কিন্তু আব্বার সামনে না, যখন আব্বা থাকবো তখন না, আব্বা চলে গেলে আসবি, আর আজকে রাত্রে থাকতে পারোস, কিন্তু তোর খাওয়ামো কেমনে, তোরে তো আজকে খাবার দিতাম না আমি, আমি নেক্সট ডে যেমন কালকে ধর আমি যদি লুকায় খাবারের ব্যবস্থা করতে পারি, আজকে তো পারবো না। আর দিনের বেলা তুই কেমনে কি করবি চিন্তা কর, আর দেখ বাসা ঠিক হয়ে যাবো, দুই চার দিনের মধ্যে ঠিক হয়ে যাবো, তখন আবার বাসায় যেতে পারবি। তো এটা বলে আনোয়ার তো মন্টু চিন্তা করে আর তো কোনো উপায় নাই, বৃষ্টি হচ্ছে এদিকে, বেশ বৃষ্টি হচ্ছে, মানে ভালো বৃষ্টি নামছে, ঝুম বৃষ্টি, আর বাজারের কর্নারের যে ছাদের ওখান থেকে পানি নামতেছে, নেমে ওই যে নিচের ওখানে এরকম নালা কাটা আছে ওইটা দিয়ে চলে যাচ্ছে, আর এই পাশের ফ্লোরটা হালকা হালকা ভিজে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আনোয়ার বললো যে দোস্ত এখানে বেশিক্ষণ আমি দাঁড়া আড্ডা দিতাম না, আমার ছাতা নিয়ে বেরিয়ে যেতে দিব, তুই দোকানে থাক, আর দোকানে সকালবেলা তুই বাইরে যাবি, বাইরে যাওয়ার পরে তালা মেরে দিবি বাইরে দিয়া, যাতে আব্বা আসে, তো আব্বা এসে যেন আবার না দেখে যে মানে মানে তোরে না পায় আর কি। আব্বা কিন্তু সকাল সকাল দোকানে আসে, সে সাতটার মধ্যে দোকানে চলে আসে, তো সাতটার আগে দোস্ত তোরে বাইরে যেতে দিব তালা দিয়া। তো তখন শুনে একটু মন খারাপ হয়, মন্টুর কি করবে, মানে তার তো বেলা করে ওঠার অভ্যাস ঘুম থেকে, তো কিছু করার নাই। আনোয়ার বলে আর তুই দোকানে, আমাকে দোকানে কিছু খাবার টাবার আছে খাইছে, এগুলা বন রুটি টুটি আছে, এগুলা খাইস রাত্রে, এগুলো বলে বলে তুই দোষ আজকে আর খাবার দিতে পারলাম না, তোরে কিছু মনে করিস না, কি করবো ক। তো এগুলো বলে আনোয়ার বিদায় নেয়, মন্টুকে বুঝাই দিয়ে যায় কিভাবে সকালে তালা দিবে, সে কিভাবে রেখে যায়, মানে সে যেভাবে বন্ধ করতো পুরো পদ্ধতিটা বুঝাই দিয়ে যায়, আর বলে যে রাতের বেলা কিন্তু দোকান থেকে বাইরে ইস না, বাইরে ঘোরাঘুরি করিস না, কারণ বাজার তো একটু অন্যরকম জায়গা, বুঝোস না। তো বলে কি ইসে মন্টুকে, কি ইসে কি অন্যরকম জায়গা, আরে না বেটা এত বড় একটা বাজার, মানুষজন নাই, দোকানের মধ্যে সাধারণত মানুষ থাকে না, ওইদিকে ওই যে মুরগি দোকান আছে ওখানে কয়েকটা মানুষ থাকে, আর এই পাশে কিছু আড়ত আছে, আড়তের ওই যে গোডাউন ওইখানে কয়েকজন মানুষ থাকে, এছাড়া কিন্তু মানুষ নাই, বাজার পুরো খালি। ওই যে একটু পরে যখন আমি বাইরে যাবো দেখবি এখানকার গার্ড আছে বাজারের, মানে ওই আইসা এখানে পুরো চেক করবো গুলি দিয়ে, তারপর একটা সামনের গেটটা লাগাই দিব, সামনে ওইখানে একটা কেচি গেট আছে, কেচি গেটটা তালা মেরে দিব, তো তুই এখানে খামাকে ঘোরাঘুরি করিস না, আবার উল্টাপাল্টা। এগুলো বলে আনোয়ার বিদায় নেয়। তো হাঁটতে হাঁটতে মন্টু যায় দোকানে, ঝাপটা ওই অবস্থায় রেখেই আনোয়ারের সাথে যায়। আনোয়ার গেটের বাইরে যখন বের হয়ে যায় তখন বৃষ্টি পড়তেছে, বেশ বৃষ্টি, আনোয়ার মাথায় ছাতা ধরে তাড়াতাড়ি হাঁটা দেয়। তো মন্টু চেয়ে চেয়ে দেখলো যে আনোয়ার হেঁটে যাচ্ছে, আনোয়ারের হাতে ফ্ল্যাশ লাইট, সেই ফ্ল্যাশ লাইট মেরে মেরে সে যাচ্ছে, আর বৃষ্টি পড়তেছে তুমুল, মানে আনোয়ারের পাটা মনে ভিজে গেছে। তো ওরা দেখতে দেখতে এক সময় চিন্তা করলো যে আবার কখন নাইট গার্ড আসে কি তাকে কি প্রশ্ন করে, তো সে হেঁটে চলে গেল দোকানে। তো দোকানে গিয়ে সে তার যে স্যান্ডেল ছিল সেটা খুলে এক পাশে রেখে আস্তে করে দোকানের ভেতরে ঢুকে ঝাপটা নামায় দেয়। নামাই দিয়ে দোকানের মধ্যে বসে আছে, একটা এরকম চৌকির মতো, বেশ মোটামুটি ভালোই জায়গা। ওই জায়গায় চাইলে সে রাতের বেলা শুতে পারবে, সে বুঝতে পারে যে কিভাবে শুবে। ছোট ছোট কয়েকটা বস্তা ছিল জিনিসপত্রের, ওগুলো দেখে কোনটা নরম, তার মাঝে দেখে তেজপাতার একটা বস্তা আছে, তেজপাতা রাখা। তো ওটা মাথাটা সে আনফোল্ড করে ওটাকে বেঁধে ফেলে, বেঁধে ওইটাকে রাখে, দেখে কচকচ শব্দ হচ্ছে, মাথা রাখতে পারবে। আর এখানে গামছা ছিল, গামছাটা ওটার উপর দিয়ে নেয়, বুঝতে পারে যে এখানে মাথা রাখা যাবে। তো চিন্তা করলো যে ভিতরে বাতি জ্বালায় রাখাটা বেশিক্ষণ ভালো হবে না, এমনি তো তখনকার লাইট হচ্ছে যে লাল বাতি ভিতরে। চিন্তা করলো যে এটা জ্বালায় রাখলে আবার যদি ওই গার্ড এসে দেখে, বন্ধ করার আগে সে একটা বলে রাউন্ড দিবে এখানে। তো সে খুঁজতে থাকে দোকানের মধ্যে মানে আলো জ্বালার মতো কি আছে। তো দেখলো ওখানে হারিকেন আছে একটা, ওই হারিকেনটা মনে হয় তার বাবা ব্যবহার করে, কারণ অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না বেশিরভাগ সময়। তো হারিকেনটা দেখে তেলও আছে ভিতরে, আবার মোমবাতিও আছে। ফলে চিন্তা করলো যে এখানে যদি মোম জ্বালাই তো মোমটা তো গলবে, সকালবেলা আনোয়ারে বাবা এসে দেখলে কি অবস্থা, কি চিন্তা করবো অনেক কিছু, থেকে হারিকেনটা জ্বালাই। তো হারিকেনটা জ্বালায় সে বাতিটা নিভাই দিল, হারিকেনের আলো তো কম, একদম ডিম করে দিচ্ছে হারিকেন, ডিম করে এক কোনায় রেখে সে শুয়ে আছে। তার ঝাঁপ ফেরানো, ঝাঁপের যে ভেতরে শেকল দিয়ে আটকায় রাখছে ভিতর থেকে, যাতে মানে দোকানে আবার ঝাঁপ টান দিলে খুলে না যায়। তো সে বৃষ্টির শব্দ শুনতেছে, মানে ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে তখনও, আর এছাড়া সব নিরাপত্তা। অনেকক্ষণ পর শুনল যে হুইসেল দিল কে জানি, মানে যে বাঁশি বাজালো, তো বুঝলো যে গার্ড। তো তারপর সে অনেকক্ষণ পর বুঝতে পারছে যেখানে গার্ড ঢুকছে, গার্ড ঢুকছে এবং ওই যে লাঠি দিয়ে ঠেলা মেরে মেরে দেখতেছে দোকানের দরজাগুলা। তো তখন একবার মন্টু চিন্তা করলো যে যদি দোকানের ওই তার এখানে তালা না দেখে বাইরে দিয়ে, তখন আবার কি মনে করে গার্ড। এটা সে একটু ভয় পেয়েছে যে আবার এসে নকটক করলে তখন কি বলবে। চিন্তা করতেছে, বলবে যে আমার ভাই, আমার কাজিন, ওকে রেখে গেছে দোকানে, আজকে আমি এখানে থাকবো, এরকম কিছু বলবে চিন্তা করছিল। পরে চিন্তা করছে যে এটা যদি বললে একটা সমস্যা হতে পারে, যে পরে আনোয়ারের বাবাকে হয়তো জিজ্ঞেস করতে পারে, বাট এছাড়া আর কি, না হয়তো চোরটোর মনে করবে। সেই কারণে সে ভয়ও আছে। এক সময় দেখলো যে না, তার দোকানটা একদম শেষের দিকে কিন্তু এই গুলির, তো ওই পর্যন্ত আর আসলো না গার্ড, ওইখান থেকে হেঁটে হেঁটে আসছে, লাঠি দিয়ে বিভিন্ন দরজায় এরকম বাড়ি গাড়ি দিছে, দিয়ে আবার আস্তে করে হাঁটা দিয়ে চলে গেল। সে বুঝতে পারছে গার্ড চলে গেছে। তো তারপর অনেকক্ষণ সে বসে থাকলো, ঘুম কিন্তু একদম আসতেছে না, মানে এই পরিবেশ, এদিকে মশা কামড়াচ্ছে, মশা এসে পায়ে কামড়াচ্ছে, বেশ তো খুব খারাপ লাগতেছে মন্টুর কাছে। সে তো এরকম পরিবেশে শুয়ে ইউজ টু না, তার বাসায় এসে খুব সুন্দরভাবে ঘুমায়। তো এরকম থাকতে থাকতে অনেকক্ষণ পর তার খুব বিরক্তি লাগা শুরু করলো, মানে কেমন জানি আর বদ্ধ একটা পরিবেশ, কেমন বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু ওই যে বাতাসে গোমর ভাবটা কাটে নাই। তো অনেকক্ষণ পর চিন্তা করলো যে না, এখন আর বসে থাকা যায় না, ওই গার্ড তো চলে গেছে, কেচি গেটও তালা মারছে, শব্দ পাইছে সেখান থেকে কেচি গেট টানার। তো সে উঠে উঠে সে আস্তেই করে শিকল খুলে ঝাঁপটা উঠায়, হারিকেনটা পাশে রেখে উঠায়, দুই পা নামায়, মানে দোকানটা উঁচু আর কি, ওখান থেকে দুই পা নামায় সে নেমে যায় হারিকেনটা নিয়ে, ওই ঝাঁপ খোলা রাখছে অর্ধেক, রেখে সে হারিকেন নিয়ে হাঁটা শুরু করে। চিন্তা করে যে পুরো বাজারটা ঘুরি, তাহলে একটু সময় যাবে, আমার পরিশ্রম হবে, একটু ঘুমটাও আসবে। এই চিন্তা করে সে হাঁটতেছে। তো প্রথম তাদের যে গলি দেখতেছে সব দোকানের শাড়ি, এই দোকানের শাড়ি, এবং মানে এই পাশ থেকে একদম ওই পাশ পর্যন্ত, আর এই শেষ মাথায় যে একটু খোলা, ওইখান থেকে গাছ আছে বড় গাছ থেকে, ওই উপরে পানি, বৃষ্টির পানি জমে, সেই পানিটা ধুয়ে নেমে ড্রেন আছে, ড্রেনের ভেতর দিয়ে চলে যায় এরকম। তো রাস্তা দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে, মানে যেই গলিটা দিয়ে ওই কেচি গেটের দিকে। তো হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে কেচি গেটের সামনে, বাইরে দাঁড়ায় তাকায় দেখতেছে যে তখনও বৃষ্টি হচ্ছে, তোড় কমে গেছে বৃষ্টির, আর গ্রামের যে গলি মানে বাজারের বাইরের রাস্তা একদম নির্জন, কিচ্ছু নাই কোথাও। তো সে আবার ফিরে আসলো হারিকেন নিয়ে, এসে প্রথম যে গলিটা এই পাশে ডান দিকে ঢুকছে ওইটাতে ঢুকলো। তো ঢুকে দেখতেছে এখানে ওই চালের আরো বড় বড় চালের বস্তা রাখা, একদম উঁচু উঁচু করে রাখছে, মানুষজন কেউ নাই, একদম কেমন একটা গুমোট আবহাওয়া ওই জায়গাটার ভেতরে। আর সোজা দেখা যাচ্ছে, মানে একদম বড় একটা স্পেস, তো এদিক থেকে দেখা যাচ্ছে ওই পাশ পর্যন্ত খালি। তো চিন্তা করলো যে না, এদিকে না, বাম দিকে যাই, যে একটু হাঁটি। তো ঘুরে ওই রাস্তা পার হয়ে ওই পাশে রাস্তা ঢুকলো আর কি, মানে উল্টা দিকের যে ইটা, সেখান থেকে ঢুকে সে দেখতেছে এখানে বিভিন্ন সবজি টবজির এগুলো ঢেকে রাখছে, এবং এখানকার গন্ধটা জানি কেমন, মানে সবজির ঘ্রাণও আছে আবার অন্যরকম, কেমন জানি একটা কাঁচা কাঁচা পচা পচা গন্ধ। তো এই জায়গাটা জানি কেমন লাগতেছে তার কাছে, বৃষ্টির শব্দ তো আসতেছে ওদিক থেকে। তা হাঁটতে হাঁটতে ডান দিকের অংশটা পার হয়ে আসলো, বাঁ দিকে যখন যাচ্ছে তখন সে বুঝতে পারছে যে এই জায়গায় মাংসের কয়েকটা দোকান, কেমন একটা মানে গন্ধ হয়ে রয়েছে ওই জায়গাটার মধ্যে, মানে দুই তিনটা মাংসের দোকান। তো ওগুলো পার হয়ে গেল, গ্রামে আসলে শান্ত মাংস ওরকম বিক্রি হয় না। যাই হোক, শেষ মাথার দিকে বুঝতে পারছে সে মাছের আড়ত, এখানে মাছ টাচ আনে, ঠান্ডা জায়গাটা, তার কাছে এইটা ভালো লাগলো, বেশ ঠান্ডা। এর কারণ হচ্ছে বরফ দিয়ে সব স্টক করে রেখে গেছে মাছগুলারে, যেগুলো এখানে আনছে এগুলো বরফ দিয়ে রেখে গেছে। ভোরবেলার দিকে হয়তো আরো মাছ আর বেরোন কিছু, কিন্তু এই বরফের কারণে জায়গাটা বেশ ঠান্ডা। বড় বড় বরফ কালে বরফ এনে রাখছে, সে দেখলো কতগুলা এরকম ইসের মতো স্ট্যাক করাগুলো পর ছালা দিয়ে রাখছে, কি কি দিয়ে রাখছে বুঝে টুসি। দুই ভাই যে সে হেঁটে হেঁটে যাচ্ছে, তার কাছে একটু ডিফারেন্ট লাগছে, কারণ সেই জিনিসগুলো রাতের বেলা কখনো দেখে নাই। একটা বদ্ধ বাজারের ভেতরের পরিবেশ কেমন সেটা সে কখনো দেখে নাই। তো হাঁটতে হাঁটতে একদম শেষে আসলো, এসে দেখতেছে এই পাশের যে কর্নারটা, কর্নারের মধ্যে মনে হচ্ছে কোন নড়াচড়ার শব্দ পেল, মানে খটখট খড়খড় এরকম মানে শব্দ হচ্ছে, কিছু একটা নড়াচড়া করতেছে কেউ। তো শব্দটা শুনে মনটু অনেক সচকিত হয়ে গেল। এর কারণ হচ্ছে সে জানে যে বাজারে তো রাতের বেলা কেউ থাকার কথা না, ওই যে নাইট গার্ড আছে সেও বাজারে ভিতরে থাকে না, সে বাইরে থাকে, আর কেউ তো ঢুকে না রাত্রে বেলা। আমার ঢুকলে তো আনোয়ার বলতো যে কেউ আসে বা দোকানে মানুষ আছে। চালের আড়তের কথা বলছে এটা দুই পাশে, এইখানে তো কিছু না, এইখানে কে রাতের বেলা শব্দ কে করে? মন্টু সাথে সাথে তার হারিকেনটা নিচু করে ফেললো, নিচু করে মানে ওইটাতে এমনি মানে যা দালান ছিল তারও ডিম করলো, আরো ডিম করে তার বাঁ পাশে সবজির ঝুড়ি ছিল বড় বড়, অনেক সবজি রাখা, ওগুলোকে যে প্লাস্টিক পলিথিন এগুলো দিয়ে পেঁচানো, পেঁচা বাঁধা। ওইটার আড়ালে সে যে আস্তে আস্তে করে উঁকি দিল কর্নারে, যেখান থেকে শব্দ আসতেছে ওইদিকে। তো ওদিকে সে দেখতেছে ওখানে কিন্তু অনেকটা খোলা জায়গা আছে, মানে আকাশ মানে ছাদ খোলা আর কি, ছাদের ওখানে গ্রিলের মতো করা যাতে কেউ না ঢুকতে পারে ওদিক দিয়ে, কিন্তু খোলা মানে ফাঁকা জায়গা। তো ওইখানে আবার টিন এরকম বাঁকায় দেয়া, ওখান থেকে বৃষ্টির পানি নেমে যাচ্ছে, নেমে ওই যে নালাতে পড়তেছে, একটা নালা আছে বাজারের নিচ দিয়ে ওই নালা দিয়ে যায় আর কি। তো নালাতে এসে পানি পড়তেছে, ঝরঝর ঝরঝর করে শব্দ হচ্ছে পানি পড়ার, আর এই বৃষ্টিও ওখানে ঢুকতেছে, আকাশের আলো যতটুকু আছে দেখা যাচ্ছে, মাঝে মাঝে যে বিজলি চমকাচ্ছে যে হালকা ওই ফ্ল্যাশের আলো ওখান থেকে ঢুকতেছে। তো মন্টু দেখলো, দেখে বেশ অন্যরকম লাগলো এই পানি পড়াটা। আর ওই পাশে ওই যে ফাঁকা জায়গাটার ওই পাশটা অন্ধকার, ওই জায়গায় মনে হয় কিছু আড়ত বা কিছু ওখানে রাখা, ওই হালকা আলো আকাশের আলো ওখানে পড়ে একটু আলোকিত হচ্ছে। যখন বিজলি জমগেল তখন মন্টু দেখলো ওই জায়গাটা একটু দেখা যাচ্ছে, ওখানে অনেক বড় বড় ঝুড়ি রাখা, মনে হয় মাছ টাছ স্টক করে রাখছে ওইখানে, ওইখান থেকে শব্দটা আসতেছে। তো মন্টু চিন্তা করলো এখানে কি কুকুর টুকুর আসে নাকি, বিড়াল টিয়াল আসে নাকি মাছের আড়তের দিকে যায়, হতে পারে এগুলো তো আগেই ঢুকে থাকে বাজারে, হয়তো রাতের বেলা বের হয়ে হাঁটাহাঁটি করে। তবে মন্টুর ভয় হলো যে তাকে দেখে ফেললে সমস্যা, কারণ তাকে দেখে এখানে ভাববে একদম মানে আগন্তুক আর কি, তখন কিন্তু মানে কুকুর দেখা যাবে কামড়ও দিতে পারে। তো এই একটু ভয় পেয়েছে, ভয় পেয়ে মন্টু চিন্তা করলো যে আমি কি চলে যাবো এখান থেকে, কিন্তু তার কিউরিয়াসিটি হলো যে আসলে কি শব্দটা কিসের হচ্ছে, এবং সে মোটামুটি ভালোই পাইতেছে শব্দ, নাড়া চাড়া মনে হচ্ছে ওই যে মানে ওই যে ঝুড়ি কেউ টেনে সরাচ্ছে এরকম সর সর শব্দ হইতেছে। তো মন্টু চিন্তা করলো একটু দেখি কি কুকুর কিনা এরকম এরকম শব্দ কেন, এই চিন্তা করতে করতে মন্টু নিজের অজান্তেই সামনে যাওয়া শুরু করলো, ওই যে মানে লেফটটা টার্ন নিয়ে ফেললো, টার্ন নিয়ে আস্তে আস্তে যাচ্ছে। এখন কিন্তু সে পুরো ওপেন জায়গায়, অন্ধকার জায়গাটা দেখা যাচ্ছে, ওই জায়গায় ওই যে আকাশের আলো বের হয়ে ওই জায়গায় পড়ছে, মানে সরাসরি ওইখানে কেউ থাকলে তাকাইলে তাকে দেখবে, কোন কুকুর মানে যদি তাকায় তাও সে দেখবে। তো এইটা এখন মন্টু চিন্তা করলো কিছু করার নাই, কুকুর যদি থাকে সে লাভ দিয়ে এসে উঠে যাবে, যে পাশে যে বস্তা রাস্তার উপর দিয়ে উঠে যাবে, এটা চিন্তা করতেছে সে। যদিও একটা কেওটিক ব্যাপার এরকম রাত্রেবেলা এরকম বাজারের মধ্যে খোলা জায়গায় কোনো মানুষ নাই, এই জায়গায় এরকম ভাবে ওঠাচলা করা বা দৌড়াদৌড়ি করাটা কেমন হবে। তো তারপরও সে তার ওই যে কিউরিয়াসিটির কাছে হার মানল, আস্তে আস্তে হেঁটে সে যাচ্ছে এদিকে, কিন্তু এগোয় আসতেছে সে ওই জায়গাটার কাছে, এবং শব্দটা আরো জোরালো হচ্ছে, এই নাড়াচড়ার শব্দ খস 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 শব্দটা আরো জোরালো হচ্ছে, মানে সব আরো বাড়তেছে, যেহেতু কাছায় যাচ্ছে বৃষ্টির শব্দ আছে এবং ওই যে পানি পড়তেছে এটা আছে, পানি মানে পানি পড়ার যে একঘেয়ে একটা শব্দ ছ্যাচ্ছ্যাচ্ছ্যাচ্ছ্যাচ্ছ্যাচ্ছ্যাচ্ছ্যাচ্ছ তার ওই পাশ থেকে। তো মনটা একদম কাছায় আসলো, তো ওইখানে এসে তাকায় দেখতেছে শব্দটা কেমন জানি, মানে মানে কেমন একটা শব্দ উদ্ভট। তারপর মনে হলো যে কুকুর যদি কিছু এরকম ছিঁড়ে খায় যেরকম শব্দ হয়, মানে মন্টুর বর্ণনা অনুযায়ী ওইরকম শব্দ হচ্ছে। তো সে বুঝল যে এখানে কোনো কুকুর বা কিছু আছে যেটা খাচ্ছে, এবং মাঝে মাঝে ঘর ঘর শব্দ হচ্ছে। তো মন্টু আস্তে করে হারিকেনটা নিচু ছিল তার একটু উঁচু করল, এই উঁচু করার পরে সে হঠাৎ করে দেখল অন্ধকারের মধ্যে দুটো চোখ তার দিকে তাকায় আছে, জল জ্বলে চোখ, বেশ এরকম জল জল করতেছে চোখ দুটা। মন্টুর বুকটা ছ্যাত করে উঠছে, সে বুঝতে পারছে যে এখানে কোনো কুকুর আছে, বেশ ভয় পেয়েছে, সে বুঝতে পারছে এখানে কুকুর আছে, এবং সে যা ধারণা করছিল তাই, বাজারে কুকুর এখানে এসে হয়তো ময়লা টেলা খাচ্ছে কিছু একটা আছে এখানে। তো সে কুকুরটাকে দেখে মানে পিছনে না যে সে হারিকেনটারও সামনের দিকে ধরল, যে হারিকেন দেখে যদি একটু ভয় পায় কুকুর আলো, তো তো সে আস্তে করে হারিকেনটা বাড়ায় ধরলো, হারিকেনটা আস্তে করে বাড়ায়ও দিছে হাত দিয়ে। হারিকেনের আলো যখন একটু বাড়ছে সে দেখলো ওই চোখটা, চোখ যার আর কি, মানে চোখের মালিক আস্তে করে সামনের দিকে আসছে একটু। অটোমেটিকলি দেখলো অন্ধকারের ভেতর থেকে একটা মুখ বেরোলো। মোটেই এটা কুকুরের মুখ না, মুখটা হচ্ছে কালচে ফ্যাকাশে টাইপের একটা চেহারা, মাথায় চুল নাই, মানে পুরো মাথাটা মানে বোল্ড, মানে চুল একটা চুল নাই, পুরো মাথার যে ইটা সারফেসটা মানে মাথার যে স্কিন সেটা ওরকম কালচে ফাঁকাশে টাইপের স্কিন। তার নিচে যে আইব্রো, আইব্রো গুলো বড় বড়, চোখ দুটো জল জল করতেছে, এবং মুখের মানে যে ইটা মানে নিচের অংশটা ওটা বেশ ভয়ঙ্কর। মুখটা এরকম করে যে হা করছে তাকে দেখে মুখের ভিতরে সারি সারি ধারালো দাঁত, এবং সেখানে মনে হচ্ছে মাসের অবশিষ্ট জিনিসপত্র লেগে আছে, বেশ ডার্টি, এবং একটা ভোটকা গন্ধ ওদিক থেকে ছুটে আসছে। তো মন্টু দেখছে শুধু ওই জিনিসটা অন্ধকার থেকে বেরিয়েছে, যতটুকু আলো পড়ছে রাতের আলো ওই যে ফাঁকা দিয়ে এসে অতটুকু তার ঘাড়ের নিচ পর্যন্ত দেখা গেছে, আর হারিকেনের আলো একটু যে পড়ছে এখানে, তো ওইটা যে ওরকম তাকাইছে ওখানে, সে মানে ভেতর থেকে একটা ঘর ঘর শব্দ করতেছে, কোন রকম ডাকে নাই বা কিছু নাই। তো মন্টু প্রচন্ড ভয় পেয়েছে, সে চিন্তা করলো যে আমি কি করবো, তার মাথা কাজ করতেছে না। সে হঠাৎ করে ঘুরে দাঁড়ায় দৌড় দিল, একটা দৌড়াচ্ছে হারিকেন এইভাবে এইভাবে করতেছে, মানে তার আলোটা এরকম নাচানাচি করতেছে, আর এই পাশে তো সে কিছু দেখতে পাচ্ছে না হারিকেন আলো ছাড়া, ওইখানে একটু আলো ছিল আকাশের, কিন্তু কিচ্ছু নাই অন্ধকারের মধ্যে। সে আন্দাজে শুধু হারিকেনের আলো এদিকে নাচানাচি করতেছে, এর মধ্যে যতটুকু বুঝতে পারতেছে দৌড়ায় যাচ্ছে, আর তার কাছে হঠাৎ মনে হলো যে তার পেছনে কিছু একটা আসতেছে দৌড়ায়, জাস্ট কুকুর বা কিছু যদি দৌড়ায় আসে সেরকম। তো তার গতি দ্বিগুণ হয়ে গেল, প্রচন্ড স্পিডে দৌড় দিল মন্টু, এবং তার হারিকেনটা এরকম বাড়ি খেতে খেতে নিভে গেল, হারিকেনের মানে আলো এরকম বাড়ির চোটে নিভে গেছে, সে কেরোসিনের গন্ধ পাচ্ছে, মনে হয় কেরোসিন ছলকায় বেরিয়েছে ভিতর থেকে। তো যাই হোক, তারপরে সে হারিকেনটা হাত থেকে ছাড়ে নাই, কারণ এটা যেহেতু আনোয়ারদের জিনিস, সে বন্ধুকে নিয়েও চিন্তিত, আনোয়ারের কিছু মানে এরকম হলে তার বাবা তো তাকে মানে খুবই নিশ্চয় সমস্যা করবে। তো দৌড়াইতে দৌড়াইতে সে বের হয়ে আসছে এই গলি থেকে, ওই যে তার বন্ধুর দোকানের যে গলি, ওই গলিতে চলে আসছে, ওই গলিটা কোয়াইট, দুই পাশে দোকান, সে ডান দিকে তাকালো শেষ মাথায় অন্ধকার, কিন্তু পুরো গলিতে অন্ধকার, কোনো আলো নাই, এই পাশে কেচি গেট থেকে একটু আলো আসতেছে, আর ওই শেষ মাথায় ওই জায়গায় কিন্তু আরেকটু খোলা আছে, ওই যে গাছ, গাছ বেয়ে পানি নামে, ওই গাছের জন্যই খোলা রাখছে অতটুকু জায়গা। তো সে অতটুকু দেখে ওই জায়গায় দৌড় দিল, সে বুঝলো যে তার দোকানের ঝাপ্ত ওদিকে, ছেড়ে দৌড়াচ্ছে, পিছনে এখন আর শব্দ নাই। সে একসময় দোকানের সামনে এসে ঝাপটা তাড়াতাড়ি মানে উঠাইলো, কোনো মতে উঠায় সে একদম লাফ দিয়ে ভিতরে ঢুকলো, স্যান্ডেল আর মানে খোলার ই মানে ই করতে পারে নাই, মানে ওই উঠায় হাত দিয়ে নিয়ে রাখতে পারে নাই, স্যান্ডেল নিচে রেখেই লাফ দিয়ে দোকান উঠে ঝাপটা নামাই দিছে। ঝাপটা নামাই দিয়ে ভিতরে বসে বসে হাঁপাচ্ছে আর চিন্তা করতেছে যে তার পিছনে পিছনে আসতেছে নাকি ওইটা, অন্ধকার দোকানের মধ্যে তো মানে কোনো আলো নাই। হারিকেনটাকে একপাশে রেখে মন্টু তাকায় আছে দোকানের ঝাপের দিকে, মানে অন্ধকারে তো কিছু দেখা যায় না, ঝাপের নিচে যে একটু ফাঁকা জায়গা মানে ওই হালকা চিলতে রাতের আলো যে আসতেছে সেটার দিকে, মানে ওই জায়গাটা একটুখানি দেখা যায়, মনে হয় যে রাতের আলোর জন্য ওই জায়গাটা মনে হচ্ছে অন্ধকারের থেকে বেশি আলোকিত। তো সে চুপচাপ তাকায় আছে, তখনও কিন্তু সে ভয়ে মানে স্থির হতে পারে নাই ঠিক মতো, এদিকে কেরোসিনের প্রকট গন্ধ আসতেছে, হারিকেন থেকে ছলকায় কেরোসিন পড়ছে। তো মন্টু আস্তে আস্তে সাহস করে শেকলটা ধরে ওইটা যে ওই ইসের মধ্যে লাগাই দিল, মানে যে তার যে আরেকটা ঘাট এরকম উঁচাছে ঘাটে, যাতে ভেতর থেকে সে লাগাই দিছে বাইরে দিয়ে, যাতে কেউ টেনে খুলতে না পারে, মানে সেটা আন্দাজের মধ্যে শেকল ধরে করছে সে। হারিকেন জ্বালাইতে এখনো সাহস পাচ্ছে না। এই সময় তার কাছে মনে হল তার ঝাপের ওই পাশে কে জানি আসতেছে, কেমন যেন একটা শব্দ পেল, মানে চললে যেরকম হয়, কুকুর আসলে কিন্তু শব্দ পাওয়া যায় না, কারণ কুকুর বা এই ধরনের প্রাণীর পায়ের নিচে একটা প্যাডের মতো থাকে, মানে তাদের যে পা থাকে, তো সেজন্য শব্দ পাওয়া যায় না, কিন্তু এখানে মনে হচ্ছে শব্দ হচ্ছে, মানে থপ থপ করে শব্দ হচ্ছে, আর ছেঁচড়ায় মানে দুই হাত এরকম ফেললে, মানে কেউ যদি ছেঁচড়ায় আসে আর কি, দুই হাত দিয়ে এরকম করে দুই পা ছেঁচড়ায় ছেঁচড়ায় আসে, যেরকম শব্দ হবে জাস্ট লাইক সেরকম শব্দ হচ্ছে অন্ধকারের মধ্যে, আর বৃষ্টির শব্দ কমে গেছে, শব্দ পাচ্ছে এরকম আসতেছে। তারপর সে দেখলো তার দোকানের নিচে ওই যে সামনে যে ফাঁকা জায়গাটা ঝাপের নিচে, যেখান দিয়ে হালকা আলো আসতেছে, মনে হচ্ছে ওইটার কাছে কেউ নড়ছে বা এখানে কেউ আসছে, মানে ওই ফাঁকা জায়গাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, মানে কেউ একজন আসছে। প্রচন্ড ভয় পেয়েছে মন্টু, মন্টু আসলে মানে দম নিতে পারতেছে না, সে আস্তে করে একেবারে দেয়ালের সাথে মিশে গেল, পিছনে যে তার যে মানে দেয়াল, দেয়ালের সাথে মিশে গেছে, আর সে বুঝতে পারতেছে কেউ একজন ওখানে মানে আছে, ওই ঠিক ওই ফাঁকাটার ওইখানে। সৈপাশ থেকে মনে হলো শব্দ পেল, একটা কেমন জানি ঘর ঘর শব্দ আর শ্বাস নেওয়ার মতো শব্দ। তো মন্টুর কিন্তু মানে একেবারে প্রাণষ্ঠাগত অবস্থা খারাপ তার, সে ওখানে ফেইন্ট হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো সে মনে মনে দোয়া পড়তেছে, তখন যা পারত মানে ছোটবেলায় যা শিখছে দোয়া দরুদ পড়তেছে, চিন্তা করছে আল্লাহ মানে বাঁচাও, আমি আর কখনো এই যে মানে উল্টা পাল্টা করবো না, আমি যে বাসায় যদি যেতে পারি একদম এমন ভাবে পড়াশোনা করবো, এমন ভাবে জীবন কাটাবো যাতে আমার আব্বা আমার এই না করে, আমার এখান থেকে বাঁচাও, এই দোয়া করতেছে। আর অন্ধকারটা মনে হচ্ছে জেকে বসতেছে, আর ওই ফাঁকার দিকে তার চোখ যে ওই ছোট জায়গাটার দিকে, ওই জায়গা থেকে আলো মানে সরে যায় কিনা অন্ধকার যেটা আসছে। এখন সে ফিল করলো কেউ মনে হচ্ছে টেনে খোলার চেষ্টা করতেছে ঝাপটা, এই মানে কেমন একটা শব্দ হচ্ছে, একটা মানে মটমট মটমট পেট পেট করে শব্দ হচ্ছে, মানে শেকল দিয়ে আটকানো ওই জায়গায়। তো আরো ভয় পেয়েছে মন্টু, আসলে মানে তার মানে মনে হচ্ছে এখনই সে মরে যায় এরকম লাগতেছে তার কাছে, ভয় এরকম লাগতেছে, চোখ বন্ধ করে দোয়া পড়া শুরু করলো সে। এক সময় দেখলো মটমট শব্দটা থেমে গেছে, তা আস্তে করে চোখ খুললো, অন্ধকারে চোখ একে তো অন্ধকার তার মধ্যে চোখ বন্ধ, এর মধ্যে তার চোখে এই অন্ধকারটা শুয়ে আসতে আসতে একটু সময় লাগছে। তো সময় লাগার পর সে তাকায় দেখছে ওই জায়গাটা ফাঁকা, ওই জায়গায় মানে এখন আর কারো ই নাই মানে চোখ নাই। তো মন্টু তারপর অনেকক্ষণ ভয় ভয়ে থাকলো, তারপর সে আস্তে করে হারিকেনটা ধরলো, ধরে এনে সে হারিকেনের চিমনি দেখলো ভেঙে গেছে, ওইটার কাঁচ ধারালো। তো সে বুঝতে পারলো যে ভাগ্য ভালো যে তার হাত কাটে নাই, হারিকেনটা সরা রাখলো, হাতায় হাতায় সে খুঁজে বের করলো ম্যাচটা জ্বালাইলো। ম্যাচ জ্বালানোর পরে মানে এক সেকেন্ডের জন্য আলোকিত হয়েছে, সেখানে সে দেখতেছে যে মোমের প্যাকেট আছে একপাশে। তো মোম বের করলো, মোম জ্বালাইলো, মোমটা রাখলো আশেপাশে, দেখে সে তাকায় বোঝার চেষ্টা করতেছে যে কি হয়েছে। তো দেখলো যে হ্যাঁ হারিকেনের চিমনি ভেঙে একপাশ থেকে পড়ে গেছে ওইখানে, আর এই তো সামনে ঝাঁপ ওরকম লাগানো। তো একবার চিন্তা করলো যে ঝাঁপটা খুলে সে দেখবে নাকি আবার, তো ফলে চিন্তা করলো যে না ঝাঁপ আর খোলা যাবে না, সে হারিকেনটাকে একপাশে সরায় রেখে মোমটাকে সে একপাশে মানে রাখলো, রেখে চিন্তা করলো আমি শুয়ে পড়ি, আবার ঘুমায় গেলে আরেক সমস্যা হবে যদি মানে না উঠতে পারি। এই চিন্তা করে সে শুয়ে পড়ল, তারপরও মোমটাকে এক পর্যায়ে নিভায়ও দিল, কারণ এই মোম জ্বালায় রেখে ঘুমাইলে একটা বিপদ। তো মোম নিভায় দিয়ে সে চেষ্টা করতেছে ঘুমের মানে একটু ঘুমানোর জন্য, কিন্তু তার ঘুম আসতেছে না, তার নার্ভ একেবারে টাইট হয়ে আছে, সে একদম মানে সচাক ফিল করতেছে, মানে অনেক চেষ্টা করতেছে চোখ বন্ধ করে ঘুমের। একে তো পরিবেশ অন্যরকম, ভেতরে বেশ গুমোট হয়ে গেছে, মাথার নিচের বালিশ নাই, ওই যে তেজপাতার ওই ইসের মধ্যে মাথা রাখছে, অন্যরকম লাগতেছে, এরপর ওই ভয়টা কাজ করতেছে। তো অনেকক্ষণ শুয়ে থাকার পরে হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার ওই দরজার কাছে ছাপের কাছে আবার এরকম শব্দ হলো, থপ 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 করে কেউ আসছে। প্রচন্ড ভয় পেয়েছে মন্টু, চিন্তা করতেছে যে এখন সে কি করবে, কিছু করার নাই। এই সময় সে একটা কেমন বাজে দুর্গন্ধ পেল, দুর্গন্ধের পরেই সে বুঝতে পারল এই অন্ধকারের মধ্যে একটা অবয়ব তার কাছে, একদম তার পায়ের কাছে। তারপর এক সেকেন্ডে সে বুঝতে পারল এই অবয়বটা মানে অন্ধকারের মধ্যে আরো অন্ধকার অবয়ব তার উপরে চেপে বসল, লাভ দিয়ে পড়ে এবং তাকে তার গলা চেপে ধরল। মন্টু কিন্তু পুরো বুঝতেছে তার গলা চেপে ধরছে, সে দুই হাত দিয়ে ধরে বুঝতেছে দুইটা হাত, চিকন চিকন দুইটা হাত, একদম চিকন চিকন দুইটা হাত, এবং ঠান্ডা বরফের মতো ঠান্ডা এবং রোমশ অনেকগুলো মানে লোম। সে চেষ্টা করতেছে ছাড়াইতে প্রচন্ড জোর দিয়ে মন্টু, পারতেছে না, সে পা দিয়ে চেষ্টা করতেছে মানে অনেকবার ছাড়াইতে পারতেছে না, এবং তার পা যে লাগছে যে শরীরে সেটা হচ্ছে চিকন একটা শরীর, সে বুঝতে পারতেছে খুব সরু শরীর পিচ্ছিল টাইপের, দুটা পা ওখানে পড়ছে, এবং সে প্রচন্ড গন্ধ পাচ্ছে, বাজে গন্ধ একদম তার। সে বুঝতেছে চোখ দিয়ে তাকায় বুঝতেছে যে একটা মানে অদৃশ্য টাইপের একটা অবয়ব, অন্ধকারের মধ্যে অন্ধকার তো বোঝা যায় না, কিন্তু এটার মানে শরীর সে ধরতে পারতেছে। তো মন্টু একদম গ্যাগ করতেছে, তার গলা এরকম মানে কথা বলতে পারতেছে না, মানে কথা বলার চেষ্টা করতেছে, দোয়া পড়ার চেষ্টা করতেছে, হচ্ছে না, দুই হাত দিয়ে সে দুটা হাত ধরে রাখছে। তো সে প্রচন্ড জোরে দুই পা দিয়ে ওই ছাপের মধ্যে মারা শুরু করলো দরজার, ধাপ 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 করে মারা শুরু করছে, প্রচন্ড জোরে মারতেছে। এই সময় হঠাৎ করে আজানের শব্দ আসলো, মানে দূর থেকে আজানের শব্দ আসছে, আজানের শব্দ আসার সাথে সাথে মনে হলো তাকে ছেড়ে দিল ওই জিনিসটা, ছেড়ে দিয়ে ধুম করে দোকানের ওই ঝাপের মধ্যে একটা শব্দ হলো, তারপরে নাই মানে একদম মানে মনে হলো চলে গেছে তার এখান থেকে। তো মন্টু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে, কারণ তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, সে মনে নিঃশ্বাস নিতে পারতেছে না, টানতে পারতেছে না ব্রেথ। এই সময় সে শব্দ পেল ওইখানে যে গেট, ওই যে দোকানের যে কেচি গেট, ওইটা কে জানি খুলছে, শব্দ পেল। তো মন্টু অনেক চেষ্টা করছে, ভয় সে নড়তে পারতেছে না, শ্বাসও নিতে পারতেছে না, কথা বলতে পারতেছে, তার দম বন্ধ আসতেছে। অনেকক্ষণ পর সে প্রচন্ড জোরে চিৎকার দিল একটা, মানে একদম তার যে শ্বাস আটকায় গেছিল সেটা জোরে বেরিয়েছে আর কি, জোরে চিৎকার দিল সে, মানে মানে কোনো কিছু না বুঝে চিৎকার করতেছে এক নাগাড়ে। একটু পরে সে শব্দ পেল তার দোকানের ঝাপের বাইরে, কেউ এসে বলছে কে ভিতরে কে ভেতরে কে চিল্লাই কে এরকম বলতেছে। তো মন্টু কোনো মতে উঠে বসে নিঃশ্বাস নিতে নিতে ঝাপের ওই যে সিকলটা খুলে দিল, তখনই দেখলো ঠাস করে ওই উঠেছে ঝাপ উঠেছে কেউ, লাইট মারছে মেরে মন্টুর দিকে মারছে, মেরে জিজ্ঞেস আপনি কে এখানে কি চান। তো মন্টু হাত দিয়ে দেখাইতেছে তাকে, তো ওই লোক কথা শুনতেছে লাঠি হাতে একটা এরকম আসছে। তো মন্টু তখন বলছে দাঁড়ান দাঁড়ান আমি আনোয়ারের বন্ধু, আমি আনোয়ারের বন্ধু দাঁড়ান। তো ওই লোকটা বলছে কি আপনি এখানে কি করতে আসছেন, কিভাবে এই দোকানে ঢুকছেন। বলে আনোয়ার রেখে গেছে আমারে, আপনি দাঁড়ান। তো তখন লোকটা শান্ত হয়েছে, বলছে কি ব্যাপার। তখন বলে আমি রাইতের বেলা ভয় পাইছি। বলে কিভাবে ভয় পাইছেন, কিছু একটা এসে আমার যাইতে ধরছে। তো দারোয়ান তখন বলছে বাজারে থাকবেন রাত্রেবেলা তো আপনার যাইতে ধরবো না, বাজার কি ভালো জায়গা নাকি, কত কিছু আছে পিচাস আছে কত কিছু আছে, এখানে কেন থাকছেন দোকানের মধ্যে। তো সে বলছে এখন আপনি চুপ করেন, আপনি আমার জেরা করবেন নাকি। তো তখন বলে না আপনার আমার আটকে রাখতে হইব, আমার আপনার এভাবে ছাড়তে পারবো না, এই দোকানের মালিক না আসলে ছাড়তে পারবো না। তো যাই হোক সে বলে আমার ঈদ আমার অবস্থা খারাপ। তো তখন ওই লোকটা মানে দেখছে যে বয়স্ক মন্টুর একটু মায়া হয়েছে, তো সে ফ্ল্যাশ লাইট মারছে মেরে দেখতেছে যে মন্টুর মানে গলার কাছে এরকম দাগ হয়ে গেছে, মানে কেউ চেপে ধরছে এরকম ফর্সা ছিল মন্টু এরকম দাগ। তখন সে বুঝতে পারছে জিনিসটা খারাপ। তো সে তখন তারা বলে যে হেনতে পানি নাই আপনার দোকানে, পানি খান কিছু খান, হ্যাঁ দেখেন কি অবস্থা আমি আসি এখানে। তো লোকটা দাঁড়াইলো লাইট মারতেছে এদিক ওদিক। তো মন্টু আসলেই ই করলো যে পানি দিয়েছিল, দেখলো পানি খেলো, পানি খেয়ে সে বসে বলতেছে যে আমি অনেক ভয় পাইছি, চিন্তা করেন না একটু পরে দোকানের মালিক আইব, এখন তো পদর হয়ে গেছে একটু পরে আইব আমি আসি, ভয় পেন না, আর দোকান ছেড়ে তো কোথাও যাওয়া যাবে না, তালা তুলে দিচ্ছে আপনার আমি যাইতেও দিতে পারি না কারণ আপনার দোকানে পাইছি আমার ধরবো তাহলে আমার চাকরি থাকবো না। যাই হোক মন্টু বসে থাকলো। সকালবেলা আনোয়ারের বাবা আসলো, বাবা এসে তো প্রথমে ঢুকেই তিনি ওই দোকান খুলছে ওইদিকে আরো শব্দ পেয়েছে আরো দোকান টোকান খুলছে। আনোয়ারের বাবা এসে তো দোকান তার ঝাঁপ খোলা দেখে সে ভয় পেয়ে গেছে, কি ব্যাপার তাড়াতাড়ি আসছে, আর গার্ডরে দেখতে গেছে। গার্ড বলতেছে আপনার পোলার বন্ধু এখানে, পরে দোকানে থাকতে দিয়েছে আপনার পোলা রাত্রে, পরে ভূতে ধরছে রাত্রে। আনোয়ারের বাবা আকাশ থেকে পড়লো। তো মন্টু সালাম দিয়ে বললো চাচা আমার আনোয়ার থাকতে দিছিল কালকে দোকানে। বললো কেন, তো বললো যে আমার বাসার থেকে এরকম এরকম সমস্যা। আনোয়ারের বাবা আসলে অতটা রাগি না যতটুকু মনে করত, মন্টু যতটুকু ভাবছে, আনোয়ারও যতটুকু ভাবছে তার বাবাকে যতটুকু রাখবে সেরকম না। তো সব শুনলো মন্টুর কথা, মন্টুর একটু বুঝাইল আর বললো যে বাবা রে রাত্রেবেলা এরকম বাজারে থাকাটা ঠিক হয় নাই, আনোয়ারের উচিত ছিল তোমার বাসায় নিয়ে আসা, আমি তো বের করে দিতাম না তোমারে, তুমি আরেকজনের ছেলে না, তোমারে বের করে দিতাম, বের করে দিতাম না, বাজার এরকম ঠিক না, বুঝো নাই যে কত খারাপ, তুমি কি করছিলা এনতে বাইরেই ছিল কেমনে তোমার ধরলো। তখন মন্টু মাথা নিচে করে বলে যে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। কোন দিকে গেছিল হাইটা, কই যে এরকম এরকম দিকে হাইটা, হয়তো ওই জায়গায় মাছের আড়ত টাড়ত মাছ টাছ রাখে, রাতের বেলা কত কিছু থাকে পিশাচ পিশাচ কত কিছু থাকে, মানে গ্রামের মানুষ পিশাচ বলে, পিশাচ বলে না, বলতে পিশাচ টিচাস কত কিছু থাকে এরকম দোকানে, বাজারে রাত্রে থাকতে হয় না বাবা। তো অনেক বুঝায় বুঝায় টুঝায় তাকে সকালে নাস্তা করায় আনোয়ারের বাবা, পরে নাস্তা করে বলে যে তুমি আমাদের বাসায় যাও আমি দেখতেছি তোমার জিনিসটা পুরো দেখবো। আনোয়ারের বাবার আশ্বাস পেয়ে মন্টুর মনটা একটু ভালো হয়, মন্টু ওখান থেকে যায় আসলে আনোয়ারদের বাসা যায়। তো দেখে যে আনোয়ার আছে, তা আনোয়ার তাকে দেখে খুব খুশি, বলে যে তুই আসছিস আব্বা পাঠাইছে তোর কাছে, হ্যাঁ। তো সে তখন ঘটনা বলে আনোয়ারকে কি হয়েছিল রাত্রেবেলা। তা আনোয়ার শুনে তো অবাক, আনোয়ার বলে যে হ্যাঁ শুনছি বাজারে তো উল্টা পাল্টা জিনিস থাকে বুঝিস না, এই জায়গায় অনেক উল্টা পাল্টা এরকম মাছ টাছের, ওইখানে তুই যে জায়গার কথা কস ওই জায়গায় আসলে ওই যে মাছের জিনিসপত্র ওই মাছ পরিষ্কার করে তো অনেকে ওই মাছ কাইটা কুটে ই করে ওদিকের সব ময়লা ডি জায়গায় ফেলায় বুঝছ না, সবসময় পরিষ্কার হয় না, তো পড়ে থাকে ওই সপ্তাহে একবার আই সেগুলা ভালো মতো সরায় না, নাহলে ওই জায়গায় ময়লা থাকে, ময়লা পিচাসি ধরছিল ধরে। তো যাই হোক তাই বলে তখন আনোয়ার যতটুকু নিজে পারে সে ছোট মানুষ, তারপরে সে দোয়া দরুদ পড়ে ফু দেয় বন্ধুকে। আর দুপুরের পরে ভাত মানে যখন ভাত খায়, ভাত খাওয়ার পরে দেখা যায় যে আনোয়ারের বাবা তিনি আসছেন বাসায় দোকান থেকে, আসার পরে তিনি বলেন যে মন্টুকে আর আনোয়ারকে সহ নিয়ে যায় মন্টুদের বাসায় মানে শান্তদের বাসায়। তো নেওয়ার পরে তার বাবা তখন খুব মন খারাপ, কারণ ছেলে রাতে বের হয়ে গেছে কোথায় থাকছে জানে না তিনি, বা ছেলেকে রাগ করে বলছে তার আসবি না, কিন্তু আসলে তো মন থেকে তো সেটা বলে না। তো মন্টুর বাবা মানে বেশ মন খারাপ ছিল এবং ছেলেকে দেখে একদিক দিয়ে খুশি হয়েছেন তিনি। তো তখন আনোয়ারের বাবা ওনার সাথে যে কথাবার্তা বলে বুঝায় টুঝায় দেখেন, আর বলে মন্টুকে বুঝান যে তুমি পড়াশোনা করবা বাবা কোনোই না, তোমার সবকিছু ঠিক হয়ে যাবে, আমি দেখবো তোমার মাঝে মাঝে খবর নিব যেহেতু আমি তোমার আব্বারে বুঝাইছি। তো বলে ঠিক আছে, এই বলে তাকে বাসায় আবার তার রেখে আসে, তার বাবাকে বলে রাগ করেন না ওরে বকাঝোকা করেন না, যাই হোক পড়তে দিয়েন ও ঠিক হয়ে যাবে আস্তে ধীরে। তো মন্টু নাকি এবার বাসায় ব্যাক করার পর তার বাবার কাছে মাফ চায়, বলে যে আমি এরকম আর করবো না, আপনার কথাই শুনবো সব। মানে মন থেকেই সে এরকম ফিল করে, ডিপেন্ডেন্ট ফিল করে। আর তারপর সে একেবারে খুব কঠিন ভাবে পড়াশোনা করে এবং পরের বছর সে খুব ভালো রেজাল্ট করে, এবং এরপর থেকে নাকি সে পরবর্তী প্রত্যেকটা রেজাল্টই ভালো করছিল, এবং একসময় সে মানে এই পড়াশোনার কারণেই খুব ভালো চাকরি পায় এবং কর্মজীবনে ঢুকে যায়। তো এই ছিল শান্তর বড় ভাই মন্টুর ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। গ্রামের ঘটনাগুলো কিন্তু আমার কাছে বেশ লাগে, গ্রামের ভূতের ঘটনার মধ্যে এক ধরনের থ্রিল আছে আসলে। সত্যি কথা বলতে কি, আমরা সবাই আমাদের শহরের একটু বাইরে গেলেই কিন্তু গ্রাম দেখতে পাই, আর আমাদের দেশের গ্রামগুলো কিন্তু অন্যরকম, মানে বেশ ডিফারেন্ট। আমি প্রায় কল্পনা করি, আর এর আগে অনেকবার শেয়ার করেছি, সোশ্যাল মিডিয়া শেয়ার করেছি, আপনারা অনেকেই জানেন যে আমি প্রায় একটা ছবি শেয়ার করি, মানে গ্রামের নদীর পাড়ে একটা ছোট্ট দোকান, টং দোকান, রাতের বেলা হারিকেন জ্বলছে, আশেপাশে কেউ নাই এবং খুব সুন্দর একটা পরিবেশ। আমি প্রায় কল্পনা করি এরকম দোকানে আমার প্রিয় মানুষগুলো, যাদের সাথে আমি সবসময় আড্ডা দিয়ে এদের সাথে নিয়ে ওখানে বসে আড্ডা দিচ্ছি, চা খাচ্ছি, আর এর মাঝে ভূতের গল্প চলছে। বেশ ঠান্ডা একটা ওয়েদার, হতে পারে ঠান্ডা ওয়েদার, আবার ঠান্ডা ওয়েদার না হলে মানে সেই যে গ্রীষ্মের যে বাতাস দামাল হাওয়া বয় সেরকম ওয়েদার, মানে যে কোনো একটা ওয়েদার হলেই হলো, যে কোনো এক্সট্রিম ওয়েদারই কিন্তু ভৌতিক জিনিসগুলো জমে ওঠে, আর এরকম আড্ডা কিন্তু আরো হেভি লাগে, অন্যরকম লাগে। আমি প্রায় কল্পনা করি এরকম একটা জায়গায় বসার, তবে আমি সেই রকম মন মতো জায়গা পাচ্ছি না। অনেকেই অনেক জায়গার কথা বলেছেন কিন্তু আমাকে কেউই অ্যাসিওর করতে পারেন নাই যে এটা একেবারে নিখাত গ্রাম। সবাই বলে যে ভাইয়া আপনি এসে ওই হারিকেনের আলো হয়তো পাবেন না, বা হ্যাটাকের আলো পাবেন না, পাবেন লাইট, এনার্জি লাইট জ্বলতেছে এরকম, আর মানুষজন আছে আশেপাশে, শুধু আপনি একাই বসবেন না বা আমরা দু তিনজন বসবো না, দেখবেন আরো অনেক মানুষ ওখানে আড্ডা দিচ্ছে, এদিক ওদিকে মোটরসাইকেল থেমে আছে, অনেক জায়গায় ক্যারাম বোর্ড সেট করা হয়েছে। তো সেইগুলো যদি মেনে নিতে পারেন তাহলে আসেন, অনেকেই এরকম দাওয়াত দেয়। তো আমি বলছি যে না, তারপরও আমি যখন ওইরকম পারফেক্ট জায়গা পাবো আমি ওই জায়গায় যাবো, এরকম চিন্তা ভাবনা করে আসছি। তো খুঁজছি, কখনো হয়তো মিলে যাবে ইনশাল্লাহ, আর মিলে গেলে কিন্তু একেবারে সুন্দর একটা আড্ডা হয়ে যাবে। আমি গতকালকেও আমার খুব পরিচিত একজন মানুষকে এটা লিখছিলাম যে ভাই আছেন আপনি বিদেশে, যখন আসবেন ইনশাল্লাহ কোনোদিন এরকম একটা জায়গা আড্ডা হবে আবার। তো যাই হোক, আজকের মতো চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আর যাবার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। আর যারা ফেসবুকে আমাদের টাজে নাইট পিয়ার শোনেন, তারা আহমেদ বাবু পেজটিকে ফলো করে রাখবেন, লাইক দিয়ে দেবেন, এবং অদ্ভুতের পেজটাকেও লাইক অ্যান্ড ফলো করবেন। আমাদের যে অদ্ভুতের গ্রুপ আছে ফেসবুকে সেটিতেও জয়েন করে ফেলবেন। আর আমাদের প্যাট্রিয়ন চ্যানেলে আপনারা মেম্বার হয়ে যেতে পারেন, মেম্বার হলে পেয়ে যাবেন থার্সডে নাইট ফিয়ারগুলো অ্যাড ফ্রি, ফ্রি মেম্বারশিপের আন্ডারে, আর এক্সক্লুসিভ মেম্বার হলে এক্সক্লুসিভ এপিসোডগুলো পেয়ে যাবেন। শুনছেন অদ্ভুতের সিজন টু, আমি ফিরে আসছি পরবর্তী ঘটনা নিয়ে, ততক্ষণ মতো আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতুরি সিজন টু এর আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা নিয়ে। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মাকসুদ হোসেন, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। মাকসুদ তার স্টুডেন্ট লাইফে তার এক টিচারের ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। টিচারটা তার হাউস টিউটার ছিল তখন। তো মাকসুদ সেই শিক্ষকের নাম, তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন এবং তিনি বলেছেন সেই নামটি ব্যবহার করতে। তো আমি সেভাবেই ঘটনাটি শেয়ার করছি আমার মতো করে। 2005 এর ঘটনা, মাকসুদরা তখন একটা আবাসিক এলাকায় থাকতো, ঢাকার যে কোনো একটা আবাসিক এলাকায় থাকতো। জায়গাটা বেশ ছিমছাম নীরব একটা জায়গা, আপনারা অনেকে সেই জায়গায় গিয়েছেন, সঙ্গত কারণে নামটা বলা লাগবে না। তো সেখানে মাকসুদরা থাকতো এবং সন্ধ্যার পর একেবারে কোয়াইট হয়ে যেত, মানুষজন খুব কম থাকতো, মানে চলাফেরা রেস্ট্রিক্টেড। তো মাকসুদের পড়াশোনার জন্য একটা টিচার রাখা হয়, সেই টিচার বেশ তিনি খুব হাসিখুনি টাইপের মানুষ। তো মাকসুদ খুব পছন্দ করলেন টিচারকে। মাকসুদ এখানে লিখেছে ওনার ছদ্মনাম সবুজ স্যার। তো সবুজ স্যার তাকে পড়াতো এবং স্যারের একটা শখ ছিল ফটোগ্রাফির। তো সেই সময়কার খুব ফটোগ্রাফি কিন্তু খুব এক্সপেন্সিভ ছিল, কারণ রিল কিনে ছবি তুলতে হতো। তো মাকসুদের টিচার প্রায় গল্প করতেন মাকসুদের সাথে ছবি তোলার ব্যাপারে। তো তিনি বলতেন যে শাটার স্পিড কম বেশি করার জন্য এই রিলের স্পিড থাকে, সেগুলোকে মাকসুদ তখন জানতে পারছিল তার টিচারের কাছে এই ব্যাপারগুলো। তো মাকসুদ বলে যে অনেক ফাস্ট অবজেক্ট তুলতে গেলে স্যারের কাছে জিজ্ঞেস করতাম, আমার নিজেরও একটা ক্যামেরা ছিল ছোট, যে স্যার কোন রিল ইউজ করবো। তো স্যার বলতো যে এরকম 400 স্পিড খুব ভালো হয় এটার জন্য। হ্যাঁ, মানে এইভাবে বলতো আর কি, স্যার শেখাতো। তো মাকসুদ খুব পছন্দ করতো স্যারকে। তো স্যারের সাথে বিভিন্ন গল্প হতো, এর মাঝে এই ভূত প্রেত নিয়েও মাকসুদ অনেক গল্প করেছে। তো স্যার দেখা যেত এই বিষয়গুলো আসলে একটু গম্ভীর হয়ে যেতেন, মানে কথা কম বলতেন, ভৌতিক গল্প খুব একটা স্যার মানে সাড়া দিতেন না, হাসতেন মাঝে মাঝে, মুচকে মুচকে হাসতেন। মাকসুদ অনেকবার জিজ্ঞেস করছে, স্যার আপনি কি কোনো অশরীর ছবি তুলছেন নাকি কখন, আপনি তো অনেকদিন ধরে তুলেন। তো তখন স্যার উত্তর দিত যে আসলে রিল অনেক মূল্যবান, এটা দিয়ে কি এরকম ছবি তুলে শেষ করা যায়। তো মাকসুদ হাসত, কিন্তু স্যার কিন্তু সরাসরি না বলতেন না তাকে কখনো, এটা একটা খুব অবাক ব্যাপার। তো এগুলোতে মাকসুদ খুব কিউরিয়াস হয়ে যেত। তো একদিন স্যার এসছেন, ওই দিন হালকা বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বৃষ্টি হচ্ছে বাসায়। তো স্যার এসছেন পড়াতে, তো মাকসুদ বসতে দিয়েছেন স্যারকে, এবং মাকসুদের মামা আসছিল বাসায়, মামা মামি আর কি তারা। তো মাকসুদ বসতে দিয়ে বলছেন যে স্যার আমি একটু আসতেছি রুম থেকে। তো স্যার বসে আছেন, মাকসুদের ঘরটা ছিল একদম কর্নারে, মানে এই বাড়িটা ছিল বেশ পুরনো একটা বাড়ি, বেশ অনেকদিন হয়ে গেছে এই বাড়ির বয়স, মানে নতুন প্যাটার্নের বাড়ি না, মানে এই এলাকা যখন তৈরি হয়েছিল তখনকার প্রথম দিকের বাড়ি এটা। তো বাড়িটা বেশ বড়। তো মাকসুদের ঘরটা ছিল এরকম, মানে মূল যেখানে স্যারের সাথে পড়তেছে মাকসুদ, এটা হচ্ছে তার বেডরুম, এটা একটা স্টাডি রুম, এখানে চেয়ার টেবিল আছে, পড়ার টেবিল ইত্যাদি ইত্যাদি রাখা, এবং বেশ বড় ওই কোনা দিয়ে মাকসুদ আবার ওই যে তার খেলার সরঞ্জাম রাখত এরকম আর কি। আর এখান থেকে বের হয়ে সোজা গেলে একটা করিডোর আছে, ওই করিডোর ধরে হেঁটে গেলে একদম শেষ মাথায় হচ্ছে তাদের সেই মানে লিভিং রুম, যেখানে তার মামারা সব বসে আছে। তো ওখানে গেল মাকসুদ, দেখা করে কথা বলতেছে, এর মাঝে বৃষ্টি হালকা বাড়ছে, মানে বেশ আকাশে বেশ ভারী মেঘ টেক ডাকতেছে। তো এই গল্পে গল্পে মাকসুদ অনেকটাই হারা যায়, তার মানে তার মনে নাই যে টিচারকে বসায় রেখে আসছে এখানে। অনেকক্ষণ পর তার হঠাৎ মনে হয় যে স্যারকে তো রেখে আসছি, কি ব্যাপার, তাড়াতাড়ি বলে আমি আসতেছি বলে দ্রুত ওখান থেকে বের হয়। মাকসুদ দ্রুত আসে, এসে সে যখন স্যারের ঘরের কাছে আসতেছে, মানে তাদের যে স্টাডি রুমটা, তাদের যে স্টাডি রুমের পাশে কিন্তু একটা খোলা জায়গা আছে, তাদের ওই যে উপরের যে ছাদের ওই যে অংশ থেকে খোলা, মানে খোলা অংশ আর কি, সেখান থেকে আলো এসে নামে এই জায়গাটা। তো সুতরাং এই খোলা জায়গা দিয়ে বৃষ্টির ছাট কিন্তু ঢুকে তাদের এই পাশের যে ছোট্ট করিডোরটা সেখানে পড়তেছে বৃষ্টির ছাট, আর কতগুলো ফুলের গাছ আছে সেগুলোর মধ্যে ছোট ছোট ফুল টুল ধরা আর কি, এরকম। তো অন্যরকম একটা পরিবেশ। তো রুমটার কাছে যখন চলে আসে মাকসুদ দ্রুত হেঁটে, তো সে হঠাৎ করে প্রচন্ড ফুলের ঘ্রাণ পেল, নাকের মধ্যে মনে হচ্ছে একদম ফ্রেশ ফ্লাওয়ার্স কেউ এনে যদি মানে ছড়ায় রাখে ওই জায়গায়, এরকম ঘ্রাণ। তো মাকসুদের কাছে একটু অস্বস্তি লাগলো যে মানে এই ফুলের ঘ্রাণ এত এত কড়া ফুলের ঘ্রাণ কোত্থেকে আসতেছে, আর মন হলো যে সে স্যারের কণ্ঠ শুনলো, স্যার কারোর সাথে কথা বলতেছে। এই সময় ঠাস করে বিদ্যুৎ চলে গেল তাদের বাসায়। তো সেই সময় কিন্তু এই জেনারেটর অ্যান্ড আইপিএস এর এত ছড়াছড়ি ছিল না, মানে নতুন নতুন লাগতেছে আইপিএস কিছু জায়গায়, এরকম অবস্থা, জেনারেটর সব জায়গায় থাকতো না। তো মাকসুদদের বাসায় কোনোটাই ছিল না। তো হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, মাকসুদ এক সেকেন্ডের জন্য দাঁড়ায় পড়ে, বিকজ ও মানে ওই যে অন্ধকারটা চোখে শুয়ে আসার জন্য সে এক সেকেন্ডের মতো দাঁড়ায়, এক সেকেন্ডের মতো দাঁড়ায়, সে আবার হাঁটে সামনে। তো সে হেঁটে তাদের ওই দরজার কাছে যখন চলে আসছে, সে বুঝতে পারছে যে ঘ্রাণটা মানে প্রচন্ড তীব্র হয়েছে, এবং স্যারের কণ্ঠের সাথে সে মনে হয় চাপা কণ্ঠে একটা নারী কণ্ঠ শুনল। তো মানে এটা শোনার পর মাকসুদের কাছে যেন কেমন লাগছে, এবং কণ্ঠটাও যেন কেমন। তো সে যখন নাকি ঘরের দরজায় গিয়ে দাঁড়াইছে, তখন কিন্তু তার পেছনে ওই যে খোলা আকাশের একটা অংশ তাদের ওইখানে, ওখান থেকে আকাশের আলো এসে নামছে, সেখানে কিছুটা আলোকিত লাগতেছে তার, আর ঘরের ভেতরটা লাগতেছে অন্ধকার, এবং অন্ধকারের মধ্যে সে যেন কি একটা ফিল করছে মাকসুদ। তার কাছে মনে হলো যে স্যার একা না, স্যারের সাথে আরো কেউ আছে। সে জানে তাদের বাড়িতে স্যারের সাথে এরকম কথা বলার মতো কেউ নাই, তাদের বাসায় যে তার আম্মু তার আব্বু সবাই হচ্ছে ওইদিকে রুমে, তারা কথা বলতেছে তার মামাদের সাথে, এখানে কেউ নাই, স্যার কিন্তু একাই থাকার কথা, স্যার কার সাথে কথা বলতেছে। এবং সেই নারীকণ্ঠ কিন্তু সে শুনছে, এবং সে যখন দরজায় এসে দাঁড়াইছে তখন মনে হচ্ছে শব্দটা চুপ হয়ে গেছে, মানে যা বলতেছিল এটা পুরোপুরি থেমে গেল, অলপে স্যারের মনে ঠাক করে থেমে গেল, স্যারও আর কিছু বলতেছে না, এবং একদম দুইজন মানে স্যার নীরব, স্যারের মুখে কিন্তু কোনো ভাষা নাই। এবং মাকসুদ হেঁটে দরজা থেকে এক পা ভেতরে ঢুকল, তখন স্যার বলল যে মাকসুদ এতক্ষণ পরে আসলা তুমি। তো স্যারের কণ্ঠটাও জানি কেমন ছিল, মাকসুদের খুব ভয় লাগছে, স্বাভাবিক কণ্ঠ না। তো মাকসুদ তখন অন্ধকারে দাঁড়ায় বলতেছে, স্যার ভুলে গেছিলাম, মামাদের সাথে গল্প করতে করতে আর মনে ছিল না। তো স্যার বলছে, বুঝতে পারছি, তুমি পাতির ব্যবস্থা করো। তো স্যার যখন এটা বলল তখনই ফট করে ইলেকট্রিসিটি চলে আসছে, মানে কয়েক সেকেন্ডের ব্যাপার ইলেকট্রিসিটি চলে আসছে, মনে হল হঠাৎ করে কেমন যেন ঝিমলাকা একটা অবস্থা। তো মাকসুদের কাছে মনে হলো যে ঘরটা যেন কেমন জানি মনে হলো হালকা হয়ে গেল হঠাৎ করে। আর এই যে তীব্র ফুলের ঘ্রাণ ছিল ঘরের মধ্যে, কিন্তু মানে ভরা তীব্র ফুলের ঘ্রাণ ছিল, এটা মূল আস্তে 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 করে মিলাই গেল, মানে ঘ্রাণটা কমে গেল, মানে এক পর্যায়ে এটা ব্লেন্ড হয়ে গেল, পুরো ঘরে আর ঘ্রাণটা নাই। এবং স্যারও মনে হচ্ছিল ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠছেন এরকম। তো মাকসুদ তখন বলল, স্যার আমি খুব সরি, আমি ওইদিকে গেছিলাম তো, আমি না ভুলে গেছি কথায় কথায় স্যার, যে আপনাকে বসায় রেখে গেছি, এখন আপনি প্লিজ কিছু মনে করবেন না। তো স্যার বলে, না না কিছু মনে করি নাই। তো মাকসুদ একটা চেয়ার নিয়ে বসলো, তার পড়ার চেয়ারটা নিয়ে বলল, স্যার একটা কথা বলি। স্যার হাসতেছে, হেসে বলতেছে যে বলো কি ব্যাপার। বলে, স্যার একটু আগে এখানে না ফুলের ঘ্রাণ আসতেছিল অনেক, আর মনে হচ্ছিল আপনি কারোর সাথে কথা বলতেছেন, স্যার ঘটনাটা কি প্লিজ বলবেন। তো স্যার বলে, কিছু না তুমি বসো, তোমার তুমি আজকে কি করবা কি পড়বা বলো। আচ্ছা আচ্ছা অঙ্ক করার কথা, অঙ্ক বের করি আমরা। তো মাকসুদ বলতেছে, না স্যার আজকে ম্যাথ নিয়ে বসবো না, আপনি কাইন্ডলি বলেন স্যার ব্যাপারটা কি, এখানে কোন একটা কিছু আছে যেটা আপনি আমার কাছে লুকাচ্ছেন। তো তখন স্যার হাসলো, এসে বললো যে তোমাকে আমি একটা জিনিস শেয়ার করতে পারি, তুমি কাউকে বলবা না। তো বলতেছে যে না আমি স্যার কাউকে বলবো না। তো মাকসুদ তো কলেজ লেভেলের স্টুডেন্ট, তার মাথায় এতটুকু বুঝ আছে, বলে যে শোনো, কখনো পরীর কথা শুনছ? এটা শোনার সাথে সাথেই মাকসুদের পুরা সারা রুম দাঁড়া যায় শরীরে। বলে, জি স্যার পরীর কথা তো শুনছি মানুষ। বলে, যে মানুষের কাছে যে পরী আসে এটা জানো, বা পরীর সাথে মানুষের সখ্যতা হয় এটা জানো? তো মাকসুদ বলে যে, স্যার এরকম কথা শুনছি গ্রামে এরকম, বাট আমি আসলে জানি না, এরকম কোন কাউকে দেখিনি আমি। তো স্যার বলে, আমার কাছে পরী আছে, পরী আসছিল আমার ফ্রেন্ড। তো শুনে মাকসুদ অবাক হয়ে, বলে স্যার কি বলেন না। বলে, না না তুমি আমার খুব প্রিয় স্টুডেন্ট, তাই তোমাকে বললাম, আর আজকে তুমি একটা জিনিস এক্সপিরিয়েন্স করে ফেলছো, তোমাকে না বললে জিনিসটা হয়তো আরো অন্যরকম হতো, এর জন্যই বললাম। তো মাকসুদ বলে, স্যার ঘটনা বলেন না কিভাবে কি। তো বলে, আচ্ছা আমার সাথে পরিচয় কিভাবে হলো সেটা তোমাকে আমি বলবো, আগে আমরা পড়াশোনা করি। তো মাকসুদ তো মানে এটা মন বসাইতে পারতেছে না, স্যার বসলো, স্যার তাকে ম্যাথ বোঝানো শুরু করলো। তো মাকসুদ খুব ভালো স্টুডেন্ট ছিলেন তখন, তিনি খুব দ্রুতই টুকিটাকি স্যার যা বুঝালেন তিনি বুঝে নিলেন। তারপর স্যার আজকে ঘটনাটা বলেন, ঘটনা বলেন। স্যার বলে, আজকে লেট হয়ে গেছে। বলে, স্যার বলেন না বলেন না। তো তখন বললো, আচ্ছা ঠিক আছে বলতেছি। তো মাকসুদের মধ্যে স্যারকে বসায় রেখে তাড়াতাড়ি বাসায় গেল, যে বলল যে আজকে স্যারকে খেয়ে যেতে বলছে, বৃষ্টি হয়েছে কোনো কথা নাই, স্যারের সাথে একটু গল্প করব। তো আসলো মাকসুদ ব্যাক করে এসে স্যারকে বলল, স্যার ঘটনাটা বলেন। স্যার বলল যে আচ্ছা তাহলে শুরু করি তোমাকে ঘটনাটা বলা। আজ থেকে অনেক বছর আগে, মানে স্যার তখন কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন ওই সময়, তো স্যারের তখন ফটোগ্রাফির শখ হয়, তিনি মানে আসছিলেন খুলনা থেকে, এবং সেখানে তিনি টুকিটাকি ফটোগ্রাফি করতেন, কারণ তার মামা তাকে একটা ক্যামেরা এনে দিয়েছিল বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে। তো স্যারের খুব শখ ছিল তখন এই ফটো তোলার, তো এক্সপেন্সিভ জিনিস, কারণ রিল কিনে কিনে করতে হয়। তো তারপরও স্যার কি করতেন, যখন ঢাকায় আসছেন, এসে যখন পড়াশোনা করতেছেন, ওই টিউশনের টাকা থেকে বা তার বাবা যখন টাকা পাঠাইত সেখান থেকে টাকা সেভ করে তিনি ছবি তুলতেন। তো এই স্যার তার এক বড় ভাইয়ের কাছে যেতেন এই ফটোগ্রাফি সম্বন্ধে শিখতে জানতে, সেই বড় ভাইয়ের বাসা ছিল নীলক্ষেতের কাছে। তো সেখানে যেতেন স্যার, গিয়ে স্যার একটা সাইকেল ছিল তখন, তো গিয়ে তিনি ওই বড় ভাইয়ের কাছ থেকে বিভিন্ন জিনিস শিখতেন, জানতেন, টিপস নিতেন, ছবি তোলার প্র্যাকটিস করতেন। সে বড় ভাই মাঝে মাঝে তাকে পাঠাতো বিভিন্ন জায়গায় ছবি তুলে আসতে। তো একবার ও বড় ভাইয়ের ভ্যালিজ ইউনিভার্সিটি, তো স্যারকে বলছে যেতে, তো স্যার গেলেন ওখানে। তো যাওয়ার পর তাদের বাসায় বেশ অনুষ্ঠান হলো, সবাই খাওয়া দাওয়া করলো, রাত হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। তো অনুষ্ঠান শেষ হলে দেখা গেল যে স্যারের ওই বড় ভাইয়ের বাসায় বেশ খাবার দাবার বাচ্চে এবং অনেকগুলো ফুলের তোড়া মানে জমা হয়েছে ঘরের ভিতরে। তো বড় ভাই খুব ক্লোজ ছিল, তো তাকে একটা বুকে দিল, এরকম ফুলের বুকে দিল, দিয়ে বলল যে তুই নিয়ে যা এটা, সবুজ তীরে নে, তো নিয়ে তুই এটা ছবি তুলবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা দেখব। তো স্যার তো খুশি হলেন, বললেন যে এটা নিয়ে যাব, যে ছবি তুলব। বলে হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলবি, তো এই ছবি এই ফুলের ছবি মানে তুই কিভাবে তুলিস, বুকেটার ছবি কিভাবে প্রেজেন্ট করিস সেটা দেখব। তো শুনলেন স্যার, বললেন আচ্ছা ঠিক আছে। তো তিনি ওই ফুলের ইয়ে নিলেন, আর ওই স্যারের বড় ভাই তাকে যাওয়ার সময় খাবার দাবার একটা ইসের মধ্যে বাটিতে দিলেন, সেই ভাবিও খুব পছন্দ করতেন সবুজকে দুইজনই, তো দিলেন। তো সবুজ স্যার সব নিয়ে বললেন, তার কাছে বিদায় নিলেন। তখন রাত হয়ে গেছে, রাত তখন প্রায় এরকম 12:30 বাজে। তো স্যার রওনা দিলেন সেই তার বড় ভাইয়ের বাসা থেকে। তো নিচে নেমে তার সাইকেল ছিল, সাইকেলের সাথে সে ওই পিছনে ক্যারিয়ার ছিল, তখন একটা ক্লিপের মতো ক্যারিয়ার থাকতো, সেটা দিয়ে আটকাইলেন টিফিন বক্স, আর তার সাথে ফুলের বুকেটাও রাখলেন, গোলাপের বুকে, এরকম বড় বড় লাল গোলাপের বুকে। তো শক্ত করে তিনি একটা রশি দিয়ে বাঁধলেন, বেঁধে সুন্দর করে যাতে ওটা ছুটে না যায়। তো তবে রওনা দিলেন। তো আসতেছেন সে বড় ভাইয়ের বাসা থেকে, আস্তে আস্তে তিনি ঢুকে গেলেন একটা নির্জন জায়গায়, নির্জন একটা রেসিডেন্সিয়াল এলাকা দিয়ে আসতেছেন। এটা কিন্তু তখন মানে নাইনটিজের সময়, কোন একটা সময় নাইনটিজের আসতেছেন। ওই রাস্তা তখন অন্ধকার, রাতের বেলা যখন আসতেছেন একদম রাত্রেবেলা 12:30 দিকে একদম নিশুতি রাত হয়ে গেছে। তো আস্তে আস্তে তিনি যেখান থেকে আসতেছেন একটা লেক, লেকের পাশ দিয়ে অনেক গাছপালা। তো স্যার আবার একটু খেয়ালি ছিলেন, তার অনেক কিছু ভালো লাগতো, মানে একটু নির্জন জায়গায় একটু সুন্দর দৃশ্যগুলো ভালো লাগতো। যেখান থেকে তিনি আসতেছেন ওই জায়গা হচ্ছে গাছপালা, বেশ গাছপালা আর একটা লেক। লেকের পাশে কিছু জায়গায় মাছ ধরার মাচান, মানে কিছু মানুষ মাছ ধরত। তো ওই বৃষ্টি হয়ে যখন লেকের পানি একটু বেড়ে যায় তখন ওই মাচানগুলো ওই পানিতে ডুবুডুবু হয়ে থাকে এরকম। তো স্যার যখন আসতেছেন স্যারের কাছে খুব ভালো লাগতো আগে ওখানে দেখতে, উনি রাতের বেলা ওদিক দিয়ে গেলেই দেখতেন মানুষ মাছ ধরে। তো ওনার কাছে মন হলো যে আমি এই পাশ থেকে একটু ঘুরে একটা বাঁকা রাস্তা আছে এরকম ঘুরে যাই ওই লেকের পাশ দিয়ে। চিন্তা করলেন যে ওই রাস্তা দিয়ে যাই, ওখানে আবার মানুষজন একদম থাকে না, নিশুতি হয়ে যায় রাতের বেলা ওই বাঁকা রাস্তাটা। এমনি ওই জায়গাটাই তখন মানে ওই রেসিডেন্সিয়াল এলাকা যেখান থেকে স্যার আসতেছেন ওই জায়গাটা এমনি নিশুতি থাকতো। আর রাতের বেলা এরকম রাত 12:30 পর ওই যে বাঁকা রাস্তা ঘুরে গেছে যেটা, সেখানে মানুষ থাকতোই না একবারে। মানে তখনকার সময় নাইনটিজে ওই জায়গাগুলোতে দোকানপাটও থাকতো না এরকম। এখন দেখা যায় অনেক দোকানপাট বা খাবারের জায়গা টাকা থাকে, এখন তখন থাকতোই না। তো স্যার ওখান দিয়ে ঢুকলেন, ঢুকে যাচ্ছেন প্যাডেল করে করে, তার কাছে বেশ ভালো লাগতেছে। অনেক দূরে দূরে ল্যাম্পপোস্ট, মানে একটা ল্যাম্পপোস্ট এখানে আর একটা ল্যাম্পপোস্ট অনেক দূরে। আর তখনকার ল্যাম্পপোস্টগুলো ছিল নিয়ন, মানে ওই যে ইসে টিউব লাইটের ল্যাম্পপোস্ট, ওই ভেতরে তখনও ওই সোডিয়াম লাইট এগুলো লাগে নাই। তো স্যার আসতেছে দেখলো যে একটা ওই ল্যাম্পপোস্টে লাইট ফ্লিক করতেছে এরকম, জলে নিভে মানে আবার ফ্লিক করে আবার নিভে যায়। তো বেশ মজা লাগতেছে সবুজ স্যারের এটা দেখে। উনি প্যানেল করতে করতে যাচ্ছেন আর ডান দিকে তাকায় আছেন, ওখানে কোন ওই যে ইকে দেখা যায় কিনা, ওই যে মাছ ধরে এই মানুষগুলোকে দেখা যায় কিনা, কাউকে দেখতেছেন না। তো উনি আস্তে আস্তে এক জায়গায় তার মনে হলো যে তিনি সাইকেল নিয়ে আসতে তার মানে প্রচন্ড জল বিয়োগের প্রয়োজন পড়ল। তো স্যার সাইকেলটাকে রাখলেন, রেখে তিনি নামলেন, নেমে হেঁটে গিয়ে জল বিয়োগ করলেন এক জায়গায়। তো তিনি যখন জল বিয়োগ করতেছেন হঠাৎ করে তার মনে হলো যে তাকে গাছের উপর থেকে কেউ কিছু মারতেছে, ঠাস ঠাস করে, মানে ইট বা কিছুর মতো ঠাস ঠাস করে মারতেছে তার আশেপাশে, মানে স্যারের ডানে বামে এরকম। তো তিনি চিন্তা করলেন এগুলো কে মারতেছে এরকম করে। তো তিনি একটু মাথা এদিক ওদিক করলেন, আবার একটু লজ্জাও পেলেন, কারণ একটু ভদ্র টাইপের মানুষ ছিলেন, মানে খুব শান্তশিষ্ট। তো তিনি চিন্তা করলেন যে এখানে কি আশেপাশে কেউ বসে আছে, এই জায়গায় রাতের বেলা কেউ বসে না, কারণ গাছগাছালি যেখানে তিনি আছেন তার পেছনে মানে রাস্তার ওই পাশে একটা ছোট্ট ফেন্স, ফেন্সের ওই পাশে মানে গাছগাছালি, মানে একটু লনের মতো আর গাছগাছালি, তার ওই পাশে লেক আর ওই পাশেও গাছগাছালি ভর্তি, মানে মানুষজন বলতে কেউই নাই ওইখানে, মানে এমন হলো যে ফুটপাতে কেউ শুয়ে থাকবে এরকমও কেউ নাই। তো স্যার হালকা করে মাথা ঘুরায় দেখলেন যে ওই পাশে একটা বেঞ্চি আছে, বেঞ্চির মধ্যে তিনি মনে হলো যে কোনো একটা মানুষকে বসে থাকতে দেখলেন, কেউ একজন বসে আছে ওইখানে। তো তিনি অবাক হলেন যে এত রাতে কোনো মানুষ নাই, একজন মানুষ বসে আছে। যখনই তার কাজ সারলেন সেরে তিনি আস্তে করে ওই ছোট মানে ড্রেনের মতো ছিল আর কি ওই পাশ থেকে উঠে আসলেন, যে রাস্তায় এসে তিনি রাস্তার এই পাশে সাইকেল রাখছেন, সাইকেলের উপরে বসলেন, বসে চিন্তা করলেন মানুষটা কে। আর যখন তিনি ওখানে আছেন তখন মাস হচ্ছে সেপ্টেম্বর মাসের মতো, তো 90s সেপ্টেম্বরে কিন্তু হালকা ঠান্ডা হয়ে যেত ওয়েদার এরকম, আর মনে হচ্ছে গাছগাছালির মধ্যে হালকা হালকা কুয়াশা। তো স্যার আস্তে করে প্যাডেল করা শুরু করলেন, সামনে গিয়ে যাচ্ছেন। তো ওই যে বেঞ্চির মতো যে জায়গাটা ওইখানে কিন্তু ওই তিনি বসে থাকতে দেখছেন একজনকে। আর তিনি একটু চিন্তা করছিলেন যে এই মানুষটাই কি ইট মারছে আমাকে ওইখানে, এত দূর মানে মোটামুটি ডিস্টেন্স আছে ওইটার থেকে। এটা চিন্তা করতে প্যাডেল মেরে যাচ্ছেন, মানুষটার কাছে চলে আসছেন তিনি। তো যখন মোটামুটি কাছে আসছেন তিনি বুঝতে পারছেন যে এটা মানুষটা মেয়ে মানুষ, এটা মানে ছেলে মানুষ না। তবে তিনি একবার চিন্তা করলেন এটা কি মানে মানসিক ভাবে কোনো সমস্যাওয়ালা মানুষ কিনা, কারণ ড্রেস আপটা একটু অন্যরকম, মানে একটা এরকম বোরখা বা কিছু যদি পরে থাকে কেউ লম্বা টাইপের ওরকম পরা, তো মাথায় আবার কোনো কাপড় নাই, মানে মাথাটা খোলা, চুলগুলো খুলে আছে, চুলের খানিকটা সামনে দেওয়া আছে, চেহারা দেখা যাচ্ছে না। তো স্যার প্যাডেল করতে করতে যখন নাকি ওই মানুষটাকে পার হয়ে গেলেন, তার গাটা কাটা দিয়ে উঠলো, মানে ঠিক যখন ওটাকে পাশ কাটাচ্ছেন মানুষটাকে তখন তার সারা শরীর কাটা দিয়ে উঠছে, কারণ তিনি মাথা ঘুরে দেখছেন চেহারার জায়গায় কিছু দেখা যাচ্ছে না, চেহারাটা পুরো অন্ধকার মানে ডার্ক, ওখানে কিছু নাই। তো তিনি চিন্তা করলেন যে কেন দেখা যাবে না, কারণ ওইখানে যে রাস্তার যে নিয়ন লাইটের আলো আছে সেটা হালকা পড়ে কিন্তু চেহারা দেখা যাওয়া উচিত মানুষের, ওখানে মূলত অন্ধকার মানে ডার্ক পুরা। তো স্যার সাইকেল প্যাডেল করছিলেন, সাইকেল প্যাডেল করতেছেন দ্রুত ওদিক থেকে পার হয়ে যাবেন, তার সারা শরীর ভার হয়ে গেছে। এক পর্যায়ে তার কাছে মনে হলো যে তার যে এই ফুলের ঘ্রাণগুলো খুব বেশি লাগতেছে তার নাকে, এই যে গোলাপগুলো ছিল সেটার মানে ঘ্রাণগুলো মনে হচ্ছে খুব বেশি লাগতেছে নাকে, আর মনে হলো যে তার সাইকেলটা ভার হয়ে গেছে মানে বেশ ওজন হয়ে গেছে। তো স্যার একটু অস্বস্তিতে পড়ে গেলেন যে সাইকেল প্যাডেল করতে এত কষ্ট হচ্ছে কেন, ভার হয়ে গেছে। তো তিনি একবার ভাবলেন যে তার চাকার কি পাম কমে গেছে কিনা। তো তিনি চিন্তা করলেন আমি নেক্সট যে ইটা আছে মানে ওই যে ল্যাম্পপোস্ট ওইটার নিচে দাঁড়াবো। তো ঠিকই তিনি অনেক কষ্টে কয়েকবার প্যাডেল করে ল্যাম্পপোস্টের কাছে আসলেন, এসে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গিয়ে দেখতেছেন চাকার দিকে, দেখতেছেন যে না চাকার পাম ঠিকই আছে। তিনি পেছন ফিরে ঘাড় ঘুরায় তাকালেন, তাকায় দেখলেন যে তার যে গোলাপের যে তোড়াটা যে বুকেটা সেটাও ওই রকম নর্মালি আছে। তো তার ঘাড়ের মধ্যে কিন্তু স্যারের ঘাড়ের মধ্যে স্যারের ক্যামেরা বেঁচানো ছিল। তো এটা নিয়ে একটু ভয় পাচ্ছিলেন যে তার ক্যামেরাটা কেউ নিয়ে যায় কিনা রাতের বেলা মানে কোনো ছিনতাইকারী বা কিছু, এটা ভয় পাচ্ছিলেন তিনি। তো তারপর চিন্তা করলেন যে আর কি করবেন, কিছু করার নাই, তাড়াতাড়ি আবার প্যাডেল করা শুরু করলেন। সাইকেলের ওজন কিন্তু বেড়েই আছে, তার কাছে মনে হচ্ছে তিনি ডাবলিং করতেছেন, মানে কোনো মানুষকে যদি সাথে বসায় নিয়ে চলেন, অনেক সময় ক্যারিয়ারে বন্ধু বান্ধব কাউকে বসায় নিয়ে প্যাডেল করেন, ওরকমই লাগতেছে। তো একটু সামনে যখন চলে আসলেন প্যাডেল করতে করতে তিনি, তখন দেখলেন সামনে একটা মসজিদ পড়ছে। মসজিদের কাছে যখন তিনি চলে আসলেন প্যাডেল করে, মনে হল তার সাইকেলটা ফট করে হালকা হয়ে গেল, অ্যাজ ইফ মানে মানুষ লাভ দিয়ে নেমে যায় সাইকেলের পেছন থেকে কেউ প্যাডেলিং করার সময়, জাস্ট লাইক দ্যাট। তো স্যার অবাক হয়ে গেলেন, তার ওই প্যাডেলেই লাস্ট যে প্যাডেলটা করছেন তিনি মনে করে নেমে গেছে, তার সাইকেলটা মনে হলো শ্যাট করে সামনে মুভ করলো, মানে একটু স্পিডে মুভ করে গেল, মানে কেউ পিছন থেকে নেমে গেল এরকম। তো তিনি অবাক হয়ে গেলেন যে ঘটনাটা কি, মানে এরকম হলো কেন, এটা কি ব্যাপার, এমন তো না যে চেইনে কোনো সমস্যা বা কিছু। তো তিনি প্যাডেল করতে করতে মসজিদের ওই পাড়িতে গেলেন। তো মসজিদ পার হয়ে তিনি রাস্তাটা ডানে টার্ন নিয়েছে, ওখান থেকে ডানে টার্ন নিয়ে বাঁকায় গেছে। তো ওদিকে ডানে টার্ন নিয়ে তিনি বাঁকায় গেলেন, এখন কিন্তু সাইকেল কিন্তু ওরকম মানে লাইট হয়ে গেছে আগের মতোই, মানে একদম লাইট যেরকম ছিল সেরকমই লাগতেছে। মাঝখানে বেশ খানিকক্ষণ টাইম বেশ ভারী ছিল, তো উনি এটার কোনো লজিক খুঁজে পাইতেছেন না যে কেন এরকম ভারী হয়ে গেছিল। তো তিনি চালায় যাচ্ছেন, হঠাৎ করে তিনি বুঝতে পারলেন তার মাথার উপর দিয়ে কিছু একটা উড়ে যাচ্ছে কাছাকাছি, চক্কর দিচ্ছে প্রায়। তিনি কি এটা, রাতের বেলা কোন পাখি কাক টাক তো রাতে থাকে না। তো তিনি এরকম উঁকি দিলেন, মানে উপর দিকে তাকালেন একবার, তো তাকায় দেখতেছেন মনে হচ্ছে একটা বড় পেঁচা, এরকম পেঁচা তার মাথার উপর দিয়ে চক্কর দিয়ে দিয়ে যাচ্ছে বারবার। তো স্যার একটু ভয় পেয়েছেন, ভয় পেয়েছেন কারণ হচ্ছে যে মানে দৃশ্যটাই ভয়ের মতো লাগছে, আকাশে চাঁদ আছে, এর বেশ বড় একটা পেঁচা এরকম ঘুরে ঘুরে আসতেছে, দুই ডানা মেলে এরকম ঘুরতেছে, ঘুরে আবার ওনার কাছাকাছি চলে আসতেছে, বেশ ওনার মাথা থেকে 5 ফিট 6 ফিট উপর দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে, ঘুরে আবার ওনাকে ওনার সাথে সাথে কিন্তু যাচ্ছে ওই সাইকেলের সাথে। তো পেঁচা কিন্তু এরকম করে না, এটা তার কাছে মানে বেশ অন্যরকম লাগলো যে পেঁচার তো এরকম করার কথা না। তো যাই হোক, তিনি একদম সোজা যেয়ে তাদের ওখানে একটা মেন রাস্তা ছিল পার হয়ে আবার ওই পাশের গলিতে তার ঢোকার কথা। তো তিনি মেন রাস্তাটা পার হলেন আর সাইকেল থেকে নেমেই পার হয়েছেন, কারণ অনেক সময় রাতের বেলা নির্জন রাস্তা হলে হঠাৎ করে কিছু একটা চলে আসে গাড়ি ঘোড়ার স্পিডে। তো পার হয়ে তিনি আবার সাইকেলে উঠলেন। তো এই পাশে যখন তিনি গলিতে উঠছেন, এই গলিগুলো অনেক ডেন্সড, মানে অনেক মানে একটা পরে একটা বাড়ি এবং মানে অন্যরকম বেশ পুরাতন বাড়ি অনেকগুলা। তো এগুলোর পাশ দিয়ে তিনি যাচ্ছেন, তিনি যে বাসাটায় থাকেন ওইটা একটা পুরাতন বাড়ি, ওইটা চারতলা একটা বাড়ি, ওইটার ওপরে তিনি থাকেন একেবারে চিলেকোঠায়, ওখানে তিনি একটা ঘর নিয়েছিলেন ভাড়া, ওই ঘরে থাকেন। তো তিনি যাচ্ছেন, তার কাছে তিনি কেমন জানি গা কাটা দিয়ে দিয়ে উঠতেছে, আর তিনি অনেকক্ষণ পরপর দেখতেছেন যে অনেক উপর দিয়ে তার উপর দিয়ে মানে ওখানে তো বিল্ডিংগুলো তিনতলা চারতলা এরকম অনেক উপর দিয়ে তাকে ফলো করে করে ওই পেঁচাটা আসতেছে। এটা তার কাছে বেশ অন্যরকম লাগলো যে মানে বেশ খানিকটা রাস্তা তাকে ফলো করে এই পেঁচাটা কেন আসতেছে। তো যাই হোক, ওইটাকে তিনি ইগনোর করে তিনি বাসার তার যে বাসায় থাকেন সেই বাসার গেটে চলে আসলেন। তো এসে উনি ওই গেট নক করতেছেন, এরকম দুই দরজার গেট, দারোয়ান ভিতরে ঘুমায় আছে, আজকে তো রাত হয়ে গেছে ওনার, এত রাত হয় না শান্ত। তো দারোয়ান ঘুম ঘুম চোখে এসে দরজা খুলল, দরজা খোলার পর উনি সাইকেল নিয়ে ভিতরে ঢুকলেন, ঢোকার পরে বললেন যে একটু দেরি হয়ে গেছে, বলে তাড়াতাড়ি সাইকেলটা নিয়ে কোনায় একটা জায়গায় তিনি লক করে রাখতেন এরকম পেঁচায়। তখন লক করলেন আর ওই ফুলগুলো নিলেন। তো ফুলগুলো নিয়ে তার কাছে কেন জানি মনে হইতেছে যে এতটুকু রাস্তার মধ্যে ফুলগুলো কেমন নেতায় গেছে, হওয়ার কথা না, বেশ তাজা ফুল ছিল, বেশ নেতায় গেছে। খাবারের যে ইটা নিলেন তিনি, তার যে বাক্সটা ওইটা নিলেন, নিয়ে আস্তে করে উঠে গেলেন। উঠে সিঁড়িতে উঠতেছেন, তার জানি আজকে কেমন যেন গা কাটা দিয়ে উঠতেছে, জল লাগলে যেরকম হয় সেরকম। এই বাড়িটা বেশ পুরনো যেখানে তিনি থাকেন, সিঁড়িটার মানে যে রেলিং গুলো সিমেন্ট দিয়ে ঢালাই করা সিলিং মানে রেলিং, আর নিচের যে সিঁড়ির যে ফ্লোর এগুলো মোজাইক করা, বেশ পুরনো। তার কাছে ভয় ভয় লাগতেছে কেন জানি আজকে, মানে প্রতিটা সিঁড়ি তিনি পার হচ্ছেন তার মনে হচ্ছে নেক্সট স্টেপে কেউ আছে। চারতলা বাড়ি, তিনতলার পরে বাতি নাই, মানে ওই জায়গা মানে অন্ধকার। তো ওই অন্ধকারটা দেখে তার খুব ভয় লাগলো, তিনতলার কাছে দাঁড়ায় অন্ধকার দেখে খুব ভয় লাগলো। তো স্যার উঠে গেছে, ওই চারতলা পার হয়ে তিনি উঠে গেলেন ছাদের ওইখানে। তো ওনার যে রুম তার পাশে কিন্তু আরেকটা রুম আছে, ওখানে আরেকজন রুমমেট থাকে, তো মানে অন্য মানুষ আর কি, রুমমেট ঠিক না মানে ওনাদের বলতে পারলে ওনার নেইবার আর কি, পাশে আরেকটা মানুষ থাকে আর কি আরেকটা রুমে। তো উনি দেখলেন যে তারা ঘুমায় আছে, ওইটার দরজা বন্ধ, তিনি আস্তে করে যে নিজের রুমের তালাটা খুললেন। তালা খোলার পর তার মনে হলো একটা দমকা বাতাস তার সাথে ঘরের মধ্যে ঢুকলো, একটা দমকা বাতাসের মতো। অবাক হলেন তিনি, মানে বাতাসের কিন্তু কোনো ই ছিল না, মানে ওখানে ফ্লো ছিল না, মানে তার পাশেই যেখানে তিনি যে ঘরটা তার পাশেই কিন্তু এরকম ছোট্ট একটা লোহার গেট, লোহার গেটের পাশেই কিন্তু ছাদ, মানে খোলা দেখা যায় ছাদটা অন্ধকারে। তো বাতাসটা দমকা ভাবে আসছে এবং ছাদের থেকেও আসেনি, মানে সিঁড়ির নিচ দিয়ে আসছে, এসে সেট করে ঘরে ঢুকত না পেছন থেকে। তো স্যার আর কিছু না বলে ঘরে ঢুকলেন, ঢুকে তিনি তাড়াতাড়ি ওই তার টেবিল ছিল পড়ার টেবিল, সেখানে ওই ই রাখলেন, ফুলের ওইটা রাখছেন, খাবার জিনিস রাখছেন, লিখে লাগাই দিচ্ছেন। দরজা লাগাই দিয়ে তিনি তার বাতি জ্বালছিলেন, বাতি জ্বালে তাড়াতাড়ি তিনি গেলেন বাথরুমে ফ্রেশ হইতে। তো ফ্রেশ ট্রেশ হয়ে স্যার ঘরে আসছেন, এসে তিনি ওই ওখানে যে তাকে খাবার দিয়েছিল বিভিন্ন নান রুটি ইত্যাদি ইত্যাদি, তো উনি খুলে কিছু খেলেন, খেয়েতে ওইটারে ই করলেন, পানি রাখলেন ওই ডিব্বা আটকায় রেখে। তিনি চিন্তা করলেন যে আমি ঘুমায় যাই, ভালো লাগছে না, ঘুম আসতেছে, অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম হয়েছে, আর শরীরটা কেমন জানি লাগতেছে, তার গা কাটা দিয়ে দিয়ে উঠতেছে স্যারের। তো তিনি আস্তে করে ওই তার জানলাটা খুলে দিলেন, কেমন জানি লাগতেছে দেখে জানলাটা খুলে দিলেন, মানে বদ্ধ বদ্ধ লাগতেছে, জানলাটা খুলে দিলেন, ঘরে ছাদের দিকে জানলা ছিল, তো ওটা খুলে দিয়ে তিনি শুয়ে পড়ছেন বিছানায়। তো শুয়ে পড়ছেন, অনেকক্ষণ তার শুয়ে ঘুম আসতেছিল না, গা কাটা দিয়ে দিয়ে উঠতেছিল, কেমন জানি লাগতেছিল, শরীরটা কেমন লাগতেছিল, জানলা খোলাতে বদ্ধ ভাবটা একটু কমছে এরকম। তো ঘুমে যখন চোখ লেগে আসছে স্যারের, একদম চোখ লেগে আসছে, তখন তিনি হঠাৎ করে দেখলেন, মনে হলো যে তার যে জানালা, জানালার কাছে কেউ একজন দাঁড়ায় আছে। এটা স্পষ্ট বোঝা যায়, কারণ ওই বাইরে হালকা চাঁদের আলো পড়ছে, তো মানে ওই জায়গাটার মধ্যে মনে হচ্ছে জানলার কাছে কেউ দাঁড়ায় আছে। এবং স্যারের সারা শরীর জমে গেল, কারণ তিনি দেখতেছেন ওই যে দেখে আসছেন বেঞ্চে বসা যেরকম, ওইরকম চুল সামনে পড়ে আছে, এবং অন্ধকারে বোঝা যাচ্ছে যে এরকম একটা বোরখার মতো পরা একটা মানে নারীর মতো, চুল বড়, চেহারা তো বোঝা যায় না, চুল বড় বড় ওইখানে দাঁড়ানো। স্যার খুব তীব্র গোলাপের ঘ্রাণ পেলেন, মানে যেই গোলাপের ঘ্রাণটা তিনি, যে গোলাপটা যখন হাতে নিয়েছিলেন প্রথম বুকেটা, তখন একটা ঘ্রাণ ছিল, সেই ঘ্রাণটাই তীব্র, মনে হচ্ছে এই ঘ্রাণটা মোটামুটি বেশ বেড়ে গেছে, মানে ঘ্রাণের ভলিউম কয়েকগুণ বেড়ে গেছে, অ্যাম্পলিফাই হইতেছে ঘ্রাণটা, স্যারের নাকে এসে একদম ওনার মানে চেতনা অন্যরকম করে দিতেছে ঘ্রাণ। তারপর তিনি দেখতেছেন যে ওই যে নারী মূর্তিটা আস্তে আস্তে হেঁটে হেঁটে তার সামনে আসতেছে। তো স্যারের শরীরে কাঁপুনি উঠে গেল, তিনি ভয়ে কাঁপতেছেন, এরকম ভাবে তিনি কাঁপতেছেন কাঁপতেছেন। তারপর তিনি দেখলেন যে তার কাছে চলে আসছে নারী মূর্তিটা, গোলাপের ঘ্রাণটা, আর তিনি তখন তার কপালে একটা স্পর্শ পেলেন, একদম ঠান্ডা হাতের স্পর্শ মানুষের। তো স্যারের নাকি তখন আর কিছু মনে ছিল না, তিনি মানে ওই সময় কি ওনার ঘুমায় গেছেন না জ্ঞান হারাইছেন তিনি বুঝতে পারেন নাই, বাট তার কিছু মনে নেই এরপরে। এরপরে স্যারের যখন জ্ঞান ফিরে তখন তিনি দেখতেছেন, বা স্যার যখন ঘুম থেকে উঠে বা জ্ঞান ফিরে তখন তিনি দেখতেছেন যে তার রুমের মধ্যে আলো, অনেক আলো, জানালা দিয়ে আলো, তার দরজাটাও হাট করে খোলা, তিনি কিন্তু দরজা লাগায় এসেছিলেন, দরজা হাট করে খোলা, তার সামনে তার পাশের রুমের যে তার নেইবার, সেই সেই রুমের দুইজনই, মানে ওখানে দুইজন মানুষ থাকতো, দুইজনই মানে ওখানে বসা বসে তাকে ধরে রাখছে, ধরে বলতেছে যে এই কি সবুজ ভাই, আপনি ঠিক আছেন, কি অবস্থা? তো তখন ওই স্যার যে সবুজ স্যার ছিল তিনি বললেন যে হ্যাঁ বুঝতেছি না কি ব্যাপার, আপনারা রুমে ঢুকছেন কেমনে? বলে আমরা রুমে ঢুকছি আপনার দরজা ভাঙা। মানে আপনারা তো মিয়া কিছু ধরছে, আপনার অবস্থা খারাপ। বলে মানে? মানে হচ্ছে যে ওই পাশের যে নেইবার সে বলতেছে তাদের মধ্যে একজন বেরোইতেছিল ঘর থেকে, তো হঠাৎ করে তারা শুনছে এই সবুজ স্যারের রুম থেকে কে জানে গান গাচ্ছে, মানে সবুজ শ্রেণী গান গাচ্ছে কেমন করে, তো জিনিসটা প্রথমে তার কাছে হাস্যকর লাগছে, মনে করছে যে মানে হয়তো দুষ্টুমি করতেছে লোকটা, মানে তারা আবার বন্ধুর মতো ছিল, হয়তো দুষ্টুমি করে গাচ্ছে যাচ্ছে। তো তিনি ভাবলেন যে আমি একটু দুষ্টুমি করি সবুজের সাথে, একটু দুষ্টুমি করি, চিন্তা করে তিনি গেছেন এই পাশে যে দরজার পাশে যে জানলাটা ছিল, জানলাটা দিয়ে তিনি কথা বলবেন আর কি সবুজ স্যারের সাথে, বলবে যে এই কি ব্যাপার মিয়া, কি গান গান এইসব। এটা বলতে যে সে জানলা দিয়ে তাকাইছে, জানলা বন্ধ, তো জানলার একটু ফাঁক দিয়ে সে তাকাইছে ভিতরে দেখার জন্য যে সবুজ স্যার কি করে গান গায় কিভাবে। সে নাকি দেখে সবুজ স্যার তার যে বিছানা, বিছানা থেকে বেশ খানিকটা উপরে, প্রায় ফুট দুয়েক উপরে বাতাসে ভেসে বসে আছে আর গান গাচ্ছে হাসি মুখে, মুখটা হাসি হাসি করে গান গাচ্ছে, এবং সেই গান মানে অন্য গান, মানে যেটা স্বাভাবিক সবুজ স্যারের গাওয়ার কথা না, এরকম একটা গান গাচ্ছে। তো উনি যখন ওই ফাঁক দিয়ে দেখতেছে, হঠাৎ করে নাকি সবুজ স্যার তাকালো, এরকম ফিরে তাকাইছে, তাকায় নাকি মানে অন্যরকম একটা দৃষ্টি দিল চোখ খুলে, যেটা দেখে এই যে ওনার যে নেইবার সে খুব ভয় পেয়েছে, এবং সবুজ স্যার ধপ করে বিছানার মধ্যে পড়ছে একটা শব্দ করে, তারপর নাকি সে হাত পা এরকম মানে চারপাশে ছড়ায় দিয়ে কাঁপা শুরু করছে থরথর করে। তো এই সিন দেখে এই যে ওনার যে নেইবার সে বুঝতে পারছে যে এটা কোন একটা খারাপ জিনিস, সে তাড়াতাড়ি তার রুমমেটকে আবার ডাক দিছে জোরে জোরে। তো সেও আসছে, কি হয়েছে, সবুজের দরজা ভাঙ, মানে দরজা তো বদ্ধ বুঝতে পারছে বন্ধ, তো দুজনে মিলে জোরে জোরে ধাক্কায় দরজা ছিটকিনি ভেঙে ফেলছে, ফেলে তারা ভিতরে ঢুকছে, ঢুকে তাকে এই সবুজ স্যার এরকম কাঁপতেছিল, তো তাকে এরকম ধরে দোয়া টোয়া পড়ছে, কারণ যে দেখছে তিনি দোয়া পড়া শুরু করছিলেন সবুজ স্যারকে দেখে। তো দোয়া পড়তে পড়তে তারপর তাকে এরকম হাত পা মালিশ করতে করতে একসময় তিনি তাকাইছেন। তো এই ঘটনাটা আবার বলে তারা তখন সবুজ স্যারকে যে এই ঘটনা হয়েছে, কি ব্যাপার আপনার কি ছিল বলে, সবুজ স্যার তখন বলে যে আমি কালকে রাত্রে এরকম এরকম মানে একটা অদ্ভুত জিনিস ফিল করছে। তো তখন তারা বলে যে আপনাকে তো এইভাবে রাখা যাবে না, আপনার তো এরকম ক্ষতি হয় কিন্তু আপনার মানে মেরিয়ে ফেলতে পারে এরকম হলে, কি ব্যাপার কি। তো তারা সবুজ স্যারকে নিয়ে আসে রুমে, তো ওরা আর ওই দিন বেরোতেছিল, বেরোয় না, তো এর মধ্যে তাদের মধ্যে একজন যায় ওখানকার কাছাকাছি একটা মসজিদ ছিল, বেশ নাম করা একটা মসজিদ, সেই মসজিদে যে কথা বলে, কথা বলার পর সেখানকার যিনি ইচিনুর হুজুর ছিল বললো যে ওনাকে নিয়ে আসেন, নিয়ে আসেন। তো সবুজ স্যারকে নাকি ওখানে নিয়ে যায়, তো সবুজ স্যার নাকি মসজিদে মানে উনি কিন্তু খুব বেশি প্র্যাকটিসিং মানুষ ছিলেন না সবুজ স্যার, হ্যাঁ উনি উনি এই দিকে খুব একটা মানে আগ্রহীও ছিলেন না। তো উনি নাকি মসজিদে যাওয়ার কিছুক্ষণ আগেই মানে খুব স্বাভাবিকভাবে হেঁটে আসছে, মসজিদে যাওয়ার একটু আগেই তিনি বলতেছেন না যাবো না, থাক এগুলাই সেই দরকার নাই, আমি এগুলা পছন্দ করি না, বিশ্বাস করি না, আরে কি দেখছেন আপনি উল্টা পাল্টা বলেন, তো আমার সাথে ই করতেন। এক পর্যায়ে নাকি তিনি খুব মিসবিহেভ টাইপের শুরু করেন, মানে 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 এরকম করতেছেন, মানে ছোটাফাটা করতেছেন, চলে যাবেন থাকবেন না এরকম একটা অবস্থা, তাকে ধরে রাখতে হইতেছে এই দুইজনের। তো তারা যেই বিহেভ সবুজ স্যার করছিলেন তাতে নাকি ওই দুইজন ওনাকে মানে ই করত আর কি, মানে ছেড়ে দিত, নর্মাল মানুষজন হলে বলতো বেটা আরেকজনের জন্য কে এগুলা করে, কিন্তু তারা বুঝতে পারছে যে সবুজ স্যারের কোন একটা সমস্যা হয়েছে। তো তারা তখন জোর করে সবুজ স্যারকে এরকম নিয়ে যায় ধরে একদম ই করে, তো ওখানে মানুষজন অবাক হয়ে গেছে, রাস্তা খুব ডেন্স জায়গা, অনেক মানুষজন ছিল, তাদের সামনে টেনে যখন ছেঁচড়াই নিয়ে গেছে মসজিদে, তো তখন মানুষ বলছে কি ভাই এরা এমনি করে নেন কেন, তখন বলে জিনে ধরছে। তো তখন নাকি সবুজ স্যার একদম মানে মুখটুক বাঁকায় গালাগালি শুরু করে অসভ্য ভাষায়, এইটা একটা মানে মানে বাজে অবস্থা, মানুষজন মানে এটা বুঝে, যারা দেখে তারা বুঝে যে ওনাকে জিন ধরছে আসলেই। তো যাই হোক আরো মানুষজন হেল্প করে, দু একজন তাকে নিয়ে যায়, তো নিয়ে মসজিদের পাশে ওইখানে যে একজন হুজুর থাকতো, ওখানে কয়েকজন থাকতো আর কি, সেই ঘরের মধ্যে ওনাকে ঢুকায়, ঢুকানোর পরে তখন ওই মূল হুজুরকে ডেকে নিয়ে আসেন, উনি এসে দেখে, তো ওনাকে দেখেই নাকি চিৎকার করতে থাকে সবুজ স্যার, চিৎকার করতে থাকে, তো উনি এসে তখন তাকে রুকাইয়া করে, রুকাইয়া করে ই করে। তো বিভিন্ন প্রশ্নোত্তরের পর্যায়ে নাকি বলে এসে যে ও বসেছিল, মানে ওই যে পরিটা সে বসেছিল ওখানে লেকের পাড়ে, সে এনজয় করতেছিল ওই জায়গার মোমেন্টটা, তো তখন নাকি সবুজ স্যার ওখান থেকে আসছে, এবং সবুজ স্যারকে দেখে তার খুব ভালো লাগছে, সবুজ স্যারের কাছে ফুল ছিল, সে ফুলের ঘ্রাণ ছিল সেটা তো সে আকৃষ্ট হয়েছে, এবং সে সাথে করে চলে আসছে। তো এখন ওই পরির সাথে আরেকটা গার্ডিয়ান আছে, সেই গার্ডিয়ানটা হচ্ছে পরীকে দেখে রাখে, সে সে মানে পরীকে বিয়ে করবে পরবর্তীতে, মানে আরেকটা জিন আর কি সে আছে আর কি। তো সে নাকি সবুজ সবুজ স্যারকে এসে পজেস করছিল, মানে পরী আসছিল দেখতে, কিন্তু সে এসে পরে পজেস করছে দিনের বেলা, মানে জিনিসটা হচ্ছে পরী তার কাছে আসছে ঠিকই, তাকে পছন্দ করে, পরীর নজর পড়ছে সবুজ স্যারের উপরে, কিন্তু ওই যে জিনটা সে এসে সকালের দিকে প্রবেশ করছে। তো পরী ওই হুজুরকে বলতেছে যে ওকে কিন্তু ওই যে জিন যে আছে সে কিন্তু ক্ষতি করবে, কারণ আমি তাকে পছন্দ করছি এই কারণে। তো তখন ওই হুজুর বলেন যে তোমরা দুজনেই দুষ্ট, তোমাদের দুজনে কারোই তার কাছে আসার দরকার নেই, ওই জিনও না তোমারও না, তোমরা তার জীবনটাকে নষ্ট করবে। এসে তো পরী তো যেতে চায় না, সে তাকে খুব পছন্দ করছে ইত্যাদি ইত্যাদি বলে বিভিন্ন। তো হুজুর ই করে এবং ওই জিনকেও হাজির করেন নাকি উনি। তো মানে একটা খুব অদ্ভুত জিনিস নাকি স্যার বলছেন যে তার সেই দুই রুমমেট দেখছিল যে স্যারের মধ্যেই বিভিন্ন পার্সোনালিটি তৈরি হচ্ছে, একবার তিনি পরীর মতো কথা বলতেছেন, একবার ওই আরেকটা জিনের মতো, মানে অদ্ভুত জিনিস। তো এরকম হয়, এটা হওয়ার পর স্যার বলছেন যে তিনি তো নিজে বুঝতে পারেন নাই কিছুই, কারণ তিনি তো দেখেন নাই, এগুলো তিনি শুনছেন তার রুমমেটদের কাছে, হুজুরের কাছে শুনছেন। তো তার কাছে অবাক লাগছিল যে তিনি কিভাবে জিনিসটার মধ্যে ইনভলভ হয়েছেন। বাট তার একটা জিনিস খেয়াল আছে যে ওই সময়ের পুরো জিনিসটাই তার মনে নাই, পুরো ঘটনাটাই মনে নাই তার কি হয়েছিল। তাকে যে নিয়ে গেল মসজিদের কাছ থেকে তখনই তার হঠাৎ করে সবকিছু আপচা হয়ে গেছে, তারপরে ঘটনা তার কিছু মনে নাই, সে ওই সময়টা মনেই করতে পারে না। যাই হোক, তো স্যারের রুকাইয়া হলো এবং রুকাইয়া করার পরে ওই দুজনের সাথে ডিবিট হওয়ার পর দুইজনই স্যারকে ছেড়ে গেল। তো জিনটাকে বেশি শায়েস্তা করল হুজুর, তিনি একদম মানে সিরিয়াসলি তাকে ই করলেন যে এরকম করলে তাকে বন্দি করা হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলার পর চলে যায়। আর পরীটা নাকি কোন রকমের মানে সেটেলমেন্টে না যেয়ে চলে গেছে, এরপর আর আসে নাই, হুজুর অনেকবার চেষ্টা করছে সে আর আসে নাই। তো যাই হোক, তো স্যারকে নিয়ে চলে গেল, তার রুমমেটরা বাসায় আসলো এবং তাকে বললো যে আপাতত আমাদের সাথেই আপনি কয়েকদিন থাকবেন, মানে তার যে নেইবাররা আর কি, রুমমেট বলতে তার নেইবাররা, একা আর ওদিকে যেতে দিব না, একা যাওয়ার দরকার নাই, আর সন্ধ্যার সময় বাইরে থাকবেন না। তারা খুব ভালো মানুষ ছিল তার যে নেইবার যারা ছিলেন, মানে পাশের রুমেই থাকতেন, রুমমেটও বলা যায় বলতে গেলে। তো যাই হোক, তারা তাকে ওই সন্ধ্যার পর স্যারকে রেখে রাখলেন কয়েকদিন এবং স্যারও ওইরকম গেল না। তো ওই স্যারের রিকোয়েস্টেই তার সেই বড় ভাইকে ফোন করে জানা রইল যে উনি একটু অসুস্থ আছেন। সংক্ষেপে তারা ফোন টেলিফোনে বললেন তাকে যে ওনার এরকম এরকম সমস্যা হয়েছিল। তো সেই বড় ভাইও খুব দুঃখ প্রকাশ করলেন যে মানে উনি আবার এইসবে খুব একটা বিশ্বাস করতেন না, তিনি বললেন যে আপনারা ওকে এগুলা না করে, ও হয়তো মেন্টাল কোন স্ট্রেসে আছে, ওর সাথে একটু ডিসকাস করেন, ভালো মতন কিছু বোঝান, হ্যাঁ বা এইসব দেখি আমি একদিন আসবো ওকে দেখে যাব। তো ওই উনার ইরা বললেন যে আচ্ছা আপনি একদিন দেখে যান, কিন্তু তারা আবার ওই জিনিসটা মানে ওই বড় ভাইয়ের পরামর্শে চলছে না তার রুমমেটটা, তারা ভাবলো যে ওনাকে আসলে চিকিৎসা করা দরকার। তো ওই স্যারের বাবা চলে আসছিলেন ঢাকায়, এসে ছেলেকে তিনি জোর করে নিয়ে গেছিলেন বাড়িতে, ওখানে নিয়ে তিনি আবার ঝাড়াইছেন দেখাইছেন একজন হুজুরকে। তো ওই হুজুর তখন বলে যে আপনার ছেলেকে ওই পরীটা ছাড়বে না, উনি একই কথা বলছে যে হ্যাঁ ধরছে এবং আগে যিনি ওনাকে রুকাইয়া করছেন তিনি সঠিকভাবেই করছেন, তো ওই জিনটা হয়তো ওনার কাছে আসবে না, হ্যাঁ কিন্তু ওই পরীটা কিন্তু তার আশপাশ দিয়ে ঘুরবে, এই পরীটা ওই জিনের উপর আবার রাগ, এবং জিনটা না আসার কারণ হচ্ছে একে তো হুজুর রুকাইয়া করে দিছেই এবং ওই পরীটাও ওই জিনটার উপর রাগ, এবং তাদের মধ্যে কনফ্লিক্ট চলতেছে এখন, সেই জিনটাকে সে আসতে দিবে না, পরীরাই দিবে না, কিন্তু পরী কিন্তু তার কাছে সুযোগ পেলেই আসবে, হ্যাঁ সেরকম পরিবেশ সেরকম মোক্ষম সময় পেলে আসবে, ওকে বলবেন মানে আমল করতে, মানে ওই স্যারের বাবা বলছিল। তো বিভিন্ন আমল শিখাই দিয়েছিল এবং স্যারকে বলছিলেন যে তিনি যেন প্র্যাকটিসিং হন, তিনি তো আসলে প্র্যাকটিসিং মানুষ ছিলেন না। তো অনেক রকম কিছু দিছিলেন, কিছু ট্রিটমেন্ট দিছিলেন, ওই ট্রিটমেন্টগুলো নাকি স্যার ফলো করতেন, তো স্যার ফলো করতেন এবং স্যার তখন ওই যখন ফলো করতেন ভালো থাকতেন, স্যারের সমস্যা হতো না। আর স্যার নাকি হঠাৎ হঠাৎ সে পরীর দেখা পেতেন। সবচেয়ে আজব ব্যাপার, ওই স্যার বলছিলেন যে তার সাথে বন্ধুত্ব কিভাবে হয়, তার সাথে একদিন রাতের বেলা তিনি মানে তখন মানে অন্ধকার ছেয়ে গেছে, তিনি তাদের ইউনিভার্সিটি এলাকার নির্জন একটা জায়গায় বসেছিলেন তার বন্ধুর জন্য অপেক্ষা করতেছিলেন, তার বন্ধু আসলে হেঁটে যাবেন চায়ের দোকানে চা খাবেন, এই সময় নাকি তিনি হঠাৎ করে খুব তীব্র সেই গোলাপের ঘ্রাণ পান। স্যারের কাছে অন্যরকম লাগে যে ব্যাপারটা কি, এরকম ঘ্রাণ কোত্থেকে আসতেছে। কিছুক্ষণ পর নাকি তিনি দেখেন যে ওই সময় নাকি ওই জায়গাটা একটু নির্জন ছিল, ওই মানে যেখানে তিনি বসেছিলেন সেই জায়গার আশেপাশে কিছু নাই, দেখলেন যে এই পাশে একটা পাতাবাহারের ঝোপ ছিল, ওই ঝোপের পাশে একটা মেয়ে বসে আছে এবং মেয়েটা এত সুন্দরী, মানে তখন হালকা লাইটের আলো আসছে সেটা দেখা যাচ্ছে, স্যার আসলে পুরো মুগ্ধ হয়ে গেছে, মানে বলার মতো না, তার চেহারা যেরকম সুন্দর সে সেইভাবে মানে তা পরিপাটি হয়ে আছে এবং সেই তীব্র ঘ্রাণটা আসতেছে, মানে অন্যরকম, স্যারের কাছে মনে হচ্ছে যে এই পৃথিবীর কেউ না, এত সুন্দর। এবং স্যারের সাথে নাকি খুব সুন্দর করে কথা বলে ওখান থেকে। স্যারকে বলে যে আমি যেখানে বসে আছি আমি ওখানেই থাকি, আপনি যেখানে আছেন সেখানে থাকেন, কথা বলি। তো স্যারের সাথে নাকি কথা হয় এবং স্যার নাকি অনেকক্ষণ কথা বলেন ওখানে বসে, এবং তার বন্ধু তাকে খুঁজে পাচ্ছিল না স্যারকে, এটা খুব আশ্চর্য ব্যাপার। বন্ধু নাকি ওখানে কাছাকাছি দিয়ে হাঁটাচলা করছিল, তার বন্ধু তাকে খুঁজে পায় নাই। তো বেশ খানিকক্ষণ সময় পর ওই মেয়েটা হেঁটে চলে যায় ওদিক দিয়ে ঘুরে, এবং যখন চলে যায় তখন নাকি একটু পরে তার বন্ধু এখানে আসে এবং সেই তীব্র ফুলের গন্ধের খানিকটা পায় তার বন্ধু, বলে কি ব্যাপার। তো স্যার আর ওইটা তখন খুব একটা ক্লিয়ার করে নাই বন্ধুকে, অনেকদিন পর বলছে। তো এরপরে স্যারের সাথে হঠাৎ হঠাৎ নাকি এরকম হইতো, মানে হঠাৎ হঠাৎ হইতো। তো তখন স্যার এই ঘ্রাণটা পেত এবং স্যার নাকি কিছুক্ষণের জন্য অন্যরকম একটা স্টেটে চলে যায় যখন এরকম জিনিসটা তার সাথে ঘটে, এবং তাকে নাকি অনেক সময় তার আশেপাশের মানুষরা খুঁজে পায় না যে উনি কোথায়, মানে যিনি যে বসে আছে তাকে ঠিক মতো দেখতেও পায় না, এরকম নাকি হয়। তো তখন ওই স্যার বলে মাকসুদকে যে এই একটা জিনিস অবাক লাগলো যে তুমি কিভাবে আমাকে দেখলা। তো মাকসুদ বলে স্যার আমি কিন্তু আপনাকে সরাসরি ভাবে দেখি নাই, খুব অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে আমি আপনার অবয়বটা বুঝতে পারছি চেয়ারে, আর এই ঘ্রাণটা আসছিল, তীব্র ঘ্রাণ আসছিল ফুলের। তো তখন স্যার বলে যে আসলে মানে তুমি কিন্তু তারপরও যতটুকু দেখছে এতটুকু দেখতে পায় না, অনেকে আছে আমাকে খুঁজে পায় না, একটা ঘ্রাণ পায়, হয়তো আমি আশেপাশে আছি এটা বুঝতেও পারে না, আমি যখন স্টেট থেকে বের হই তখনই কিন্তু আমাকে দেখতে পায়। তো তখন মাকসুদ জিজ্ঞেস করে যে স্যার আপনি কি চেষ্টা করছেন এই জিনিসটার থেকে বেরোতে। তো বলে যে আমি চেষ্টা করছি, আমি মোটামুটি আমার মতো চেষ্টা করি, তো আমি যখন নাকি ঠিক মতো আমার আমলগুলা করি, সবকিছু করি, তখন আমার সাথে খুব একটা এরকম ঘটে না, হঠাৎ হঠাৎ ঘটে। আজকে তোমাদের বাসা আসার সময় আমাদের কেমন লাগতেছিল, তোমাদের এলাকাটা তো খুব নীরব, আমি যখন আসতেছিলাম তখনই জানি আমার কেমন লাগতেছিল, মনে হচ্ছিল আমার কেউ ফলো করতেছে। তো তারপরেই কিন্তু তোমাদের বাসা আসার পরে মনে হলো যে আমার সাথে এরকম ঘটলো। তো মাকসুদ তখন জিজ্ঞেস করে স্যার আপনার সাথে কি আলাপ হয়। তখন বলে না সেটা তো তোমাকে বলবো না, এটা তো আমার ব্যক্তিগত জিনিস, আমাদের মধ্যে অনেক কথা হয়, আমাদের ব্যক্তিগত কথা মানে বন্ধুত্বের মতোই। তো এতটুকুই মাকসুদকে স্যার বলে। তো ওই দিন তারপর যখন নাকি স্যার চলে যায় পড়ায়, স্যার নাকি এরপর আর কোনোদিন মাকসুদকে পড়াতে আসেন নাই, খুব আশ্চর্যজনক একটা ব্যাপার। আর স্যার একদিন যোগাযোগ করে মাকসুদের আব্বার অফিসে যোগাযোগ করে মাকসুদের আব্বার সাথে দেখা করছিলেন, মাকসুদের আব্বা তখন স্যারকে তার স্যালাইটা দিয়ে দেন। তো তিনি বলেন যে তিনি নাকি বলছিলেন, স্যার নাকি বলছিলেন মাকসুদের আব্বাকে যে তার একটা ব্যক্তিগত সমস্যা হয়েছে, এখানে তিনি আপাতত পড়াতে পারতেছেন না, হয়তো সামনে কোন এক সময় ওনাদের বাসা আসবেন, বেড়ায় যাবেন। তো মাকসুদের আব্বাও আর কিছু বলেন নাই, মাকসুদের আব্বা স্যারকে মানে তার যা ডিউ ছিল সেগুলো ক্লিয়ার করে দেন। আর মাকসুদ তারপরে তার বাসায় কথাটা বলে, সে ফ্রি ছিল তার বাবা মার সাথে যে এরকম এরকম ব্যাপার। তো মাকসুদের আম্মা আবার বলে যে না না ভালো হয়েছে, স্যার যে আসে নাই ভালো হয়েছে, আমি এসব চাই না। তো মাকসুদ বলছে যে সে নাকি অনেকবার চেষ্টা করছে যে স্যারের ওই রুমে যেহেতু এরকম কিছু আসছিল যে এরকম কিছু মানে পায় নাকি সে, ফুলের ঘ্রাণ ট্রাণ এরকম অনেক কিছু চেষ্টা করছে সেখানে বসে করার, কিন্তু কখনোই হয় নাই। এমনকি স্যার যে বলছে যে রাস্তা দিয়ে আসতেছিল সেই রাস্তা দিয়েও সে হেঁটে দেখতে সন্ধ্যার পরে, এরকম কিছু হয় নাই। তো যাই হোক, এই ছিল মাকসুদ হোসেনের শেয়ার করা ঘটনা। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমি এই শহরেরই ছেলে, আমি এই শহরে ঘোরাফেরা করেছি, এমনকি মাকসুদ যে জায়গাগুলোর কথা বলেছে সেই সব জায়গা দিয়ে আমি অনেক চলাফেরা করেছি। বেশ ইন্টারেস্টিং লাগে আমার কাছে ওই জায়গাগুলো, আরো অনেকের কাছেই আমি এই আমাদের এই শহরেরই অনেক ঘটনা শুনেছি, আমার কাছে বেশ লাগে। তো যাই হোক, এখন আমি চলে যাব পরবর্তী ঘটনায়। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। যারা ফেসবুকে আহমেদ বাবুর পেজে থার্সডে নাইট ফ্রিয়ার শোনেন তারা কাইন্ডলি আমাদের পেজটাকে ফলো করবেন এবং আমাদের অদ্ভুত পেজটাকে ফলো করে দেবেন, লাইক দিয়ে দেবেন, আর আমাদের অদ্ভুত যে গ্রুপ আছে সেখানে সেটাতে জয়েন করবেন। তো ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে অদ্ভুত সিজন টু এর আজকের এপিসোডের তৃতীয় ঘটনা নিয়ে। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সোহান সাতক্ষীরা থেকে। সোহান লিখেছেন তিনি আমাদের অদ্ভুত এর বড় একজন ভক্ত, তিনি খুব পছন্দ করেন অদ্ভুত শুনতে এবং তিনি এই কারণে একটি ঘটনা কালেক্ট করেছেন তার স্ত্রী নানির কাছ থেকে শোনা ঘটনা, যেটি সেখানকার একটা রুরাল লেজেন্ড বলা যায়। তো সেটি তিনি শেয়ার করেছেন, তিনি আমাকে অনুরোধ করেছেন আমার মতো করে শেয়ার করতে। তো আমি চলে যাব সোহানের পাঠানো ঘটনায়। বেশ অনেক বছর আগের কথা, 78 বা 80 সালের এর মাঝের কোন একটা সময়কার ঘটনা নাকি এটা, সেই সময় ঘটনাটি ঘটেছিল। বগুড়া জেলার কোন একটি গ্রামের ঘটনা। তো সেখানে একজন মানুষ বাস করত, যার নাম ছিল সহুর আলী। তো সহুর আলী পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। ব্যবসায়ী বলতে, তার গ্রামে তার একটা দোকান ছিল। তো সেই দোকানে তিনি অনেক নানা রকম পণ্য বিক্রি করতেন। এছাড়াও তার যে কৃষি পণ্য বা ইত্যাদি ইত্যাদি এসব বিক্রি করার জন্য তিনি মাসে দুইবার গ্রামের হাটে যেতেন। তো হাট বসতই দুইবার মাসে। তো সেটা গ্রাম থেকে বেশ খানিকটা দূরে, নদীর পাড়ে, অনেক দূর যেতে হয় সেখানে। তো যেদিন তিনি ওখানে যেতেন হাটে, সেদিন তিনি আর ফিরে আসতেন না। ওই হাটে বেচাকেনা করে সেখানকারই কাছে অনেক ব্যবসায়ী ছিল, তারা ওখানে থাকত একটা জায়গায়, তো ওখানে থেকে যেতেন, পরদিন তিনি আসতেন। আর রাতের বেলা কেউ আসতে চাইতেন না, এর একটা কারণ আছে। এই রাস্তাটা বেশ মানে নীরব নিথর হয়ে যায় রাতের বেলা। একটা ভয় থাকে যে এখানে যদি ডাকাত টাকাত পড়ে, এটা একটা ভয় থাকে। আর এছাড়াও তাদের ওই রাস্তায় মানে ফিরে আসার রাস্তায় একটা জায়গা আছে, সেখানে তিনটা শিমুল গাছ আছে, এবং শিমুল গাছ অনেক পুরনো এবং এগুলোর নাকি অনেক দুর্নাম আছে এই এই সব জিনিস অতিলৌকিক ব্যাপার নিয়ে, মানে মানুষ বলে ওখানে উপরি জিনিস আছে। তো তিনটা গাছ এমন ভাবে বিন্যাস করা, মানে মনে হয় ট্রাইঙ্গুলার একটা শেপে সেটা আছে, এবং মাঝখানে বেশ ঝাঁকড়া ওখানে গাছপালা আছে, মানুষজন ভয় পায় ওখানে গেলে। এমনও আছে যে অনেকে বলছে যে কাউকে টেনে নিয়ে গেছে, টেনে নিয়ে উল্টা করে ঝুলায় রাখছে, এরকম শোনা যায়। তো যাই হোক, ওই জিনিসটারও ভয় আছে, এই জন্য মানুষ আর ব্যাক করে না, যারাই ব্যবসা করে ওই থেকে যায়। তো সহুর আলীও এই কাজ করতেন, তিনি যখন যেতেন সারাদিন বেচাকেনা করে তার যা আয় হতো এবং যা পণ্য বেচে যেত সেগুলো পারতেন, পারলে খুব দ্রুত ছেড়ে দিতেন শেষের দিকে, আর না পারলে সেগুলো সহ তিনি চলে যেতেন সেই ব্যবসায়ীদের থাকার জায়গায়, যারা এখানে হাটে পার্টিসিপেট করছে তারা ওখানে থাকতো, তিনিও ওখানে রাত কাটায় পরদিন চলে আসতেন। তো সহুর আলীর পরিবারে মানুষ কিন্তু মাত্র দুইজন, সহুর আলী এবং তার স্ত্রী, বেশ ছিমছাম দুইজন মানুষ। তখন পর্যন্ত তাদের পরিবার বড় হয়নি, তাদের সন্তানাদি নাই। তো তাদের গরু ছাগল আছে, এগুলোকে তাদের গোছায় রাখতে হয়, বেশ কষ্ট হয় দুজনের ম্যানেজ করতে। তো একবার হাটবারের জন্য সহুর আলী তৈরি হয়েছেন, পরের দিন তিনি যাবেন হাটে, তার যা যা বিক্রি করার জন্য গোছানো সেগুলো গোছায় টোছায় রেডি করছেন, পোটলা বানছেন, তিনি নিয়ে যাবেন। তো এর মধ্যে তার শ্যালক আসলো তাদের বাড়িতে সন্ধ্যার পরে, এসে বললেন যে তাদের তার বাবা খুব অসুস্থ, এবং তার মানে সহুর আলীর শ্বশুর এবং তার স্ত্রী এবং তাকে যেতে বলছেন। তো সহুর আলীর মুখ কালো হয়ে গেল, তিনি চিন্তা করতেছেন যে কিভাবে যাব, এবং হাটে যাওয়া তার খুব জরুরি, কারণ তার যেই জিনিসপত্র তিনি যাবেন হাটে নিয়ে সেগুলো মানে খুব বেশি রাখা যাবে না। তো তিনি তার শ্যালককে বললেন যে এক কাজ করো, তুমি কালকে সকালে 10:11 দিকে তোমার বোনকে নিয়ে চলে যাও তোমাদের বাড়িতে, আর আমি হাটে যাই, হাটে গিয়ে আমি আবার সন্ধ্যার পরে চলে আসবো, হাটে আর থাকবো না, ওইখানে আমি চলে আসবো, এসে রাতে বাসাটা পাহারা দিব, সকালে যে তোমাদের বাড়ি গেলাম তোমার বোনকে নিয়ে পরে চলে আসলাম, তো এরকম কিছু করবো আর কি। তো শ্যালক বললো আচ্ছা ঠিক আছে। তো সহুর আলী ওইভাবেই করলেন, তিনি ওই দিন রাতের বেলা থাকলেন, থেকে সকালে তিনি বের হয়ে গেলেন হাটের উদ্দেশ্যে। তো তিনি যাচ্ছেন, তখন তো দিনের বেলা, সুন্দর হাঁটতে 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 এক সময় তিনি ওই যে রাস্তার মধ্যে গরুর গাড়ি পেলেন সেটাতে উঠে অনেকখানি পথ কভার করলেন, তারপর তিনি চলে গেলেন সোজা হাটে। তো হাটে গিয়ে তার মতো তিনি শুরু করলেন বেচা কেনা, এবং মোটামুটি ভালোই তার সময় কাটতেছিল, এবং কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেল। তো শেষে বেশ খানিকটা তার জিনিসপত্র রয়ে গেছিল, ওগুলো বিক্রি হচ্ছিল না, এবং হাট আস্তে আস্তে ক্লোজিং হয়ে যাচ্ছে। তো ওই সময় কিন্তু বিদ্যুতের চল ছিল না গ্রামের ওই জায়গায়, একেবারে বিদ্যুতের চল ছিল না, হাটে হ্যাজাক লাইট জ্বলত আর হ্যারিকেন জ্বলত। তো সহুর আলী নিয়ে গেছিলেন হ্যারিকেন, সেই হ্যারিকেনের আলোতে খুব বেশি দেখাও যাচ্ছে না। তো এরকম সন্ধ্যার পর আস্তে আস্তে দেখা যাচ্ছে এরকম করতে করতে 8:00-9:00 বেজে গেল। তো সহুর আলী আর তার কিছু পণ্য শেষ করতে পারল না। তো তিনি চিন্তা করলেন যে না, এখন আসলে আমি যে রওনা দিই বাড়ির দিকে, তাহলে মানে এমনি তো রাত, এই রাস্তা দিয়ে কেউ যায় না ভয়ে, তো আরো অবস্থা খারাপ হবে। তো তিনি আর কি করবেন, ওই টুকিটাকি যা ছিল তার জিনিসপত্র সেগুলো গোছায় নিলেন, তো সেগুলো নিয়ে তিনি হাঁটা ধরলেন বাড়ির পথে। তো তার কাছে ওই পাকা আম ছিল আর কি, সে আমগুলাকে তিনি এরকম পুটলার মধ্যে বেঁধে যাচ্ছেন রাস্তা দিয়ে। তো তিনি যখন চলে আসছেন তখন আরো দুই একজন ওইখানে তার সাথে ব্যবসায়ীরা ছিলেন, তারা জিজ্ঞেস করছেন কি বাড়ি যাবা রাত্রেবেলা, বলে যে হ্যাঁ, থেকে যেতে এখানে, এই রাত্রেবেলা ওইখানে যাওয়ার দরকার আছে, রাস্তা তো ভালো না। তো সহুর আলী বললেন যে না, আমার কাজ আছে বাড়িতে, কেউ নাই, বাড়ি বাসা আজকে খালি, রাত্রে থাকতে হবে বাড়িতে, বলে আচ্ছা ঠিক আছে। তো সহুর আলী যাচ্ছেন তার পোটলা ভর্তি তার যে পাকা আমগুলা সেগুলো নিয়ে, তিনি রওনা দিলেন হাতে হ্যারিকেন, যাচ্ছেন বাড়ির দিকে। তো রাস্তা দিয়ে যে যাচ্ছেন যে খারাপ লাগতেছে না তার কাছে, সুন্দর বাতাস, ফসলের মাঠ দুলতেছে, আকাশে চাঁদ উঠছে, সুন্দর লাগতেছে। তিনি চিন্তা করলেন এরকম হাঁটতে হাঁটতে হয়তো আমি ঘন্টা দুয়েকের মধ্যে বাড়ি পৌঁছায় যাব, অসুবিধা হবে না, এই রাতে তার কোনো মানে কিছু পাওয়ার চিন্তা নাই, গরুর গাড়ি কিছুই চলে না রাতের বেলা, এরকম সময় সব ঘুমায় গেছে। তিনি হেঁটে যাচ্ছেন, ঝিঝি পোকার ডাক শুনতেছেন, বেশ অন্যরকম, চাঁদনের সময় মেঘে ঢেকে যাচ্ছে এরকম অবস্থা। তো হাঁটতে হাঁটতে তিনি এক সময় চলে আসছেন সেই যে শিমুল গাছের কাছে। ওই জায়গাটা নিয়ে অনেক বদনাম আছে, মানুষজন ভয় পায়, আগে যেটা বলছি, অনেকে বলছে যেরকম টেনে নিয়ে যায় ভিতরে, নিয়ে ঝুলায় রাখছে এরকম। তো তিনি শিমুল গাছের ওখান দিয়ে আসতেই তার কাছে বেশ ভয় লাগা শুরু করলো, কারণ রাস্তাটা এরকম করে বাঁক নিয়ে গেছে, দুই পাশে ফসলের মাঠ এবং দুই পাশে রাস্তার দুই পাশে ওই ঘাসগুলো অনেক বড় বড় এবং আগাছার একটা জঙ্গলের মতো হয়ে গেছে। আর ওই যেখানে ওই একটা ছোট্ট এরকম গোল জায়গা নিয়ে ঘুরে গেছে একটা জঙ্গলা জায়গা, মানে ওখানে গাছপালা, তার পাশে তিনটা শিমুল গাছ, এর একটার থেকে আবার ডাল বের হয়ে আছে এদিকে। ওই জায়গায় মানুষজন কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করতে যায় না, ওইটা মানে একটা জঙ্গল হয়ে গেছে রীতিমতো ওই শিমুল গাছের মাঝখানের অংশটা। তো দিনের বেলা এতটা খেয়াল করা হয় না, এখন রাতের বেলা বেশ ভয় লাগতেছে এবং একা যে ওইখানে সৌরালীর কাছে বেশ ভয় লাগতেছে, সেই তার হাঁটার গতিটাই কমে গেছে ওই জায়গা দেখে। এই সময় সে হঠাৎ করে মনে হলো যে ওখানে শব্দ পাচ্ছে, মানে ওখানে মানুষজন কথা বলতেছে। তো সৌরালীর একটা ভয় লাগলো যে আবার ডাকাত নাকি, অনেক সময় ডাকাত টাকাত থাকে, এই ডাকাতেরও ভয় থাকে। তো সে খুব মানে ভয় পেয়ে সন্তর্পণে চলা শুরু করলো, চিন্তা করতেছে যে ডাকাত হলেও তো তাদের দেখলে ধরবে, কারণ সে তো ওখানে হাটের থেকে আসতেছে ব্যবসা বাণিজ্য করে, আর যদি ধরে তখন দেখা যাবে টাকা পয়সা তো নিবে মারধরও করবে, এরকম আছে, আবার যদি কাউকে কিছু করেও ফেলে সেটা একটা ব্যাপার। তো এই ভয়ে সৌরালী খুব সন্তর্পণে আস্তে আস্তে আসতেছে এবং সে চিন্তা করতেছে যে যদি মানে চারটা মেঘে ঢেকে যেত সবচেয়ে ভালো হইত। মানুষের কণ্ঠ শুনে একদিক দিয়ে ভালো লাগছিল যে মানে অতিপ্রাকৃত জিনিস থেকে একটু রক্ষা পাওয়া এরকম, কিন্তু মানুষের কণ্ঠ শুনে ভয় পাচ্ছে যদি আসলে ডাকাত হয়। তো সে আস্তে করে তার হারিকেনটা উঁচা করলো, করে সে হারিকেনের আলোটা একদম ডিম করে দিল, মানে একদম না দেখা গেলে তো কেমন লাগে। তারপর সে আস্তে আস্তে যাওয়া শুরু করলো দিক দিয়ে, তো যাচ্ছে আর বায়ে তাকাচ্ছে। একটু আগে শুনছে এখানে অনেক কথাবার্তা মানুষের, তো দেখতেছে যে এখন আপছা 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 কথা আসতেছে হঠাৎ করে কারো মনে কণ্ঠ, তো বুঝতেছে এখানে মানুষ আছে। তো হাঁটতে হাঁটতে সে যখন নাকি এই শিমুল গাছগুলোর মাঝখানে যে রাস্তা সেখানে চলে আসলো, সে দেখতেছে কোনো শব্দ নাই, হঠাৎ করে মনে হলো ভোজবাদীর মতো সব শব্দ বন্ধ হয়ে গেছে, কিচ্ছু নাই, মানে একদম নীরব এই ঝিঝি পোকার ডাক। তো এটাতে সৌরাল আরো ভয় পেয়েছে, মনে করছে আসলে কি ডাকাত নাকি তাকে দেখে ফেলছে নাকি। এটা চিন্তা করতে করতে সামনে যাচ্ছে, তো দেখলো একটা মানুষ বসে আছে রাস্তার পাশে, এরকম করে মাথা নিচু করে, তার মাথার মধ্যে একটা গামছার মতো পেঁচানো। তো সে চিন্তা করলো এটা কে। খুব ভয় ভয়ে সৌরালী হাঁটতে হাঁটতে কাছে গেল, তো দেখলো যে তাকে দেখে লোকটা উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়ায় হাঁটা ধরছে সামনে, মানে তার দিকে ফিরেও নাই, রাস্তার দিকে হাঁটা ধরছে। তো সৌরালী বেশ অবাক হয়ে গেল যে এই লোকটা কে, তার মানে উদ্দেশ্য কি, সেভাবে বসে থাকলো তারপর উঠে হাঁটা দিল এবং একা, আশেপাশে কেউ নাই, তো বসেই বা ছিল কেন, ওই জায়গাটা কেমন একটা অবস্থা। তো হেঁটে যাচ্ছে সৌরালী, দেখলো যেদিকে হেঁটে যাচ্ছে তাদের গ্রামের দিকেই হেঁটে যাচ্ছে রাস্তায়। তো সৌরালী ভাবলো যে যাক, যদি একা মানুষ হয়ে থাকে সে হাঁটতেছে, এমনও তো হতে পারে যে লোকটা একটু মানে আর কি সবার সাথে মেলামেশা করে না বা অভ্যস্ত না, সে হয়তো এখানে এসে ভয় পাইছিল বসেছিল, তো আমাকে দেখে মনে মনে করছে যে আরেকজন মানুষ আছে, হয়তো আমার সাথে কথাবার্তা বলতে চায় না, হতে পারে না ব্যবসায়ী, সে হয়তো মনে করছে যে মানে আমি আবার কে, হয়তো সে আমাকে দেখে এভাবে চিন্তা করতেছে জন্য হাঁটা দিছে, যাক আমি হাঁটতে থাকি আমার মতো। তো সৌরালীও আর কিছু না বলে হাঁটছে, সে দেখতেছে লোকটা তার সামনে সামনে হাঁটতেছে। তো অনেক দূর হেঁটে গেছে সৌরালী, হঠাৎ করে জিজ্ঞেস করলো যখন দেখলো যে একা কেউ নাই, বুঝলো যখন ডাকাত টাকাত না, সে বললো যে ভাই, এই যে ভাই, কই যাইতেছেন? তো লোকটা বলতেছে বাড়ি যাইতেছি। তো বাড়ি কই? তো লোকটা একটা জায়গার নাম বললো। তো সৌরালী অবাক হইল যে ওই জায়গায় তো বাড়ি ঘর নাই, এক সময় ওখানে নদী ছিল, মানে গ্রামের মতো ছিল, ওগুলো ভেঙে গেছে নদীতে। তো যে জায়গার নাম লোকটা বলছে ওই জায়গায় কিন্তু এখন কিছু নাই, নদীতে ভেঙে নিয়ে গেছে ওই জায়গায়। তো সৌরালী মনে করলো লোকটার মনে আদি বাড়ি ওইখানে ছিল। তো সে বলল কি আগে বাড়ি আসিল, আদি বাড়ি আসিল এনে, এখন তো কিছু নাই। তো লোকটা কোনো উত্তর দিচ্ছে না। তো সৌরালী বলল অনে বাড়ি কই? তো লোকটা বলতেছে ওয়ে নেই বাড়ি। সৌরালী বলল কই, ওখানে তো কেউ থাকে না, ওখানে তো নদী, ওখানে নেই থাকে। তো এই বলার পর সৌরালী একটু অবাক হলো যে কি বলে এই লোক। তো লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে, সৌরালী তাকে ফলো করেই যাচ্ছে। তো এক পর্যায়ে যে লোকটা থেমে দাঁড়াইলো, থেমে দাঁড়ায় ঘুরলো তার দিকে, মাথা ঘুরাইলো। তো সৌরালী অবাক হয়ে দেখলো চাঁদের আলো পড়ছে এবং সে কিন্তু এখন হারিকেনটা একটু বাড়াই দিয়েছিল সৌরালী, হারিকেনের একটু আলো আছে। দেখতেছে যে লোকটা ঘুরে তার দিকে দাঁড়াইছে কোনো কারণ ছাড়া, বিশাল একটা চেহারা চাঁদের আলোতে দেখতেছে। এবং সবচেয়ে আশ্চর্য জিনিস লোকটার, মানে এটা খুব আশ্চর্য জিনিস একটা, যে লোকটার মুখটা বাঁকা, মানে একদিকে বাঁকানো এরকম, মানে কেমন জানি মনে বেঁকে গেছে মুখটা এরকম। তো সৌর আলী ভাবলো যে হতে পারে কোন অসুখ বিসুখ এরকম বাঁকছে নাকি কে জানে। তো সৌর আলী হেঁটে আরো সামনে চলে আসছে, এসে বলে কি যে ভাই কিছু কইবেন? তারপর লোকটা কি জানি বলার চেষ্টা করলো মুখটা ই করে, তো বাঁকা মুখ দিয়ে সৌর আলী বললো যে আপনার মুখ কি বাঁকা, কি মানে কোন সমস্যা হয়েছে মুখে? লোকটাকে আমার মুখ বাঁকা না, মানে এই যে মুখ বাঁকা না যে বললো বেশ নাকি ভাবে কেমন জানি মুখটা ঘুরায় বললো আর কি, কথাটা মানে ঠিক মতই হলো না। তো সৌর আলী বললো যে হ্যাঁ বাঁকাই তো, আপনার মুখ তো বাঁকা দেখা যায়, দেখি বলে আরো সামনে আসছে। আসার পর দেখ লোকটার মুখ বেশ বাঁকা এবং লোকটা বলল তোরে আইসকা, মানে এমন ভাবে বললো যে কণ্ঠটা কেমন জানি ভয়ঙ্কর হয়ে গেল। সৌর আলী দেখলো যে লোকটার মুখটা বাঁকা তো আরো বেঁকে গেল কেমন জানি, এবং এসে সৌর আলীর উপর ঝাঁপায় পড়লো। সৌরের উপর যখন ঝাঁপায় পড়ছে সৌর আলী তখন আর কোন মানুষ দেখতেছে না, দেখতেছে একটা কালচে অবয়বের উপর তার উপর মানে চেপে বসছে তাকে, মানে একদম চেপে ওখানে শেষ করে দিতে যাইতেছে, মাটির সাথে চেপে ধরছে, গলা টিপে ধরছে হাত দিয়ে। সৌর আলীর বস্তা পড়ে গেছে এক পাশে, হারিকেন পড়ে গেছে এক পাশে। সৌর আলী অনেক ছটফট করতেছে ছোটার জন্য, দেখলো প্রচন্ড শক্তি মানুষের, সে মানে সৌর আলীর সুবিধাই করতে পারতেছে না। আর সে দেখতেছে লোকটা ওই বাঁকা মুখ দিয়ে হাসতেছে, তারপরে সৌর আলীকে একটা চড় কষলো, প্রচন্ড জোরে চড় মারলো লোকটা। চড়ের চোটে সৌর আলীর মন হলো যে তার মানে পৃথিবী মানে ঘুরে গেছে, তার মুখের দিকে মন হলো যে ব্যথায় একদম মানে ই হয়ে গেল, তো সে এটা সহ্য করতে পারতেছে না। সৌর আলী ওই অবস্থায় মনে মনে ধোয়া পড়ার চেষ্টা করলো, সে দেখতেছে যে ওই লোকটা তার বুকের উপর বসে হাসতেছে, তার চেহারাটা বিকৃত হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, মানে স্বাভাবিক মানুষের মতো না, চোখের জায়গায় সে কিছু দেখতেছে না, দেখতেছে সাদা শুধু, মানে মনি মনি চোখের মনি নাই। তো সৌর আলী এই পর্যায়ে প্রচন্ড ব্যথা মুখে এই অবস্থায় তিনি দোয়া পড়া শুরু করলেন খুব। তো দোয়া পড়তে পড়তে তিনি একটা পুরা সম্পূর্ণ ধোয়া পড়লেন আর কি, পড়ার সাথে সাথে দেখলো যে লোকটা তাকে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়ায় কেমন জানি করতেছে। তো সৌর আলী ঝেড়ে দৌড় দিলেন ওখান থেকে, মানে মানে তার প্রাণপণ যতটুকু তিনি তার সমর্থ ছিল শরীরের উড়ে যাচ্ছেন তিনি প্রায়। তো উড়ে তিনি দেখলেন যে তিনি ওই লোকটা মনে হচ্ছে যে এক একটা ডিস্টেন্স কভার করে করে তার কাছে চলে আসতেছে, অ্যাজ ইফ সে বাতাসে উড়ে আসতেছে এরকম। তো সৌর আলী নেমে গেলেন ওই রাস্তার থেকে, রাস্তার থেকে নেমে ক্ষেতের মধ্যে দৌড়ালেন, আর এইভাবে দৌড়াইতে দৌড়াইতে মনে হলো যে তার মা তাকে ছোটবেলায় বলতো যে ভয় পাইলে তিন কুল পড়বি। তো সে ওই অবস্থায় প্রচন্ড ব্যথা তার চোয়ালে, তার চোয়াল মনে হচ্ছে ভেঙে গেছে, সে অনেক কষ্টে তিনি দোয়া পড়া শুরু করলেন, ওই সুরা পড়া শুরু করলেন। তো ওই তিনটা সুরা যখন তিনি পড়ছেন, পড়ার পর তার মনের গাটা একটা ঝাড়া দিয়ে উঠল, মনে হলো একটা মানে ইলেকট্রিক শকের মধ্যে ঝাড়া দিল। ঝাড়া দেওয়ার পর তিনি মনে করলেন যে হঠাৎ করে তার কাছে মনে হচ্ছে যে না তার সামনে আর সমস্যা নাই বা পিছনে সমস্যা নাই। তো তিনি পিছন ফিরে দেখলেন যে কিছু দেখা যাচ্ছে না। তো তিনি দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, মানে ওই অবস্থায় থামেন নাই, দৌড়াইতে দৌড়াইতে তার হাতের ব্যাগ ট্যাগ সব চলে গেছে, হারিকেন টারিকেন নাই, দৌড়াইতে দৌড়াইতে তিনি এক পর্যায়ে দেখলেন যে তিনি চলে আসছেন নদীর একটা সংকীর্ণ জায়গায়, এটা সাঁতরায় পার হইতে পারলে তিনি তার মানে বাড়ি ওইতে বুঝতে পারছেন এখান থেকে কত দূর তার বাড়ি, বেশি দূর না। তো ওই জায়গায় এসে তিনি পাড়ে দাঁড়াইলেন, তখন দেখলেন যে ওই যে মানুষটা আবারও কাছে আসতেছে। তো এইবার মনে হচ্ছে যে তার চেহারা আরো রাগম্বিত। তো সৌর আলী ওই দোয়া পড়তে পড়তে সুরা পড়তে পড়তে পানিতে লাফায় পড়লেন, কোন মতে হাঁচড়ে পাঁচড়ে সাঁতরায় উঠলেন ওই পাশে। ওঠার পর তিনি দেখতেছেন যে ওই মানুষটা নদীর ওই পারে দাঁড়ায় আছে, সে আর নদী ক্রস করতে পারল না। সৌর আলী দৌড়াইতে 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 মানে তার তখন আর সেন্স নাই, সে তাদের বাড়িতে চলে আসলেন। বাড়ি তো ফাঁকা, বাড়িতে কেউ নাই। তো তিনি এসে তার বাড়ির যে মূল যে ফটক, ফটকের কাছে পড়ে গেলেন, পড়ে গিয়ে জ্ঞান হারায় ফেললেন। তো সৌর আলী ভেবে পড়েছিল তার আর কিছু খেয়াল নাই। তো সকালবেলা তার ঘুম ভাঙল যে তাদের ওইখানে দুধ নিতে আসতো তার বাড়িতে পাশের বাড়ির মানুষ, সে আসছে, এসে সে তাড়াতাড়ি সৌর আলীকে মনে দেখছে, দেখে মানে ধরছে ধরে পানির ছিটাটিটা দিয়ে সৌর আলীর মানে তখন ই ফিরছে যে পাশের বাসার মানুষ মুখে পানি ছিটাইতেছে। তখন সৌর আলী মানে তাকায় বলতেছে যে কথা বলার চেষ্টা করতে, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে, মুখ বাঁকা হয়ে গেছে। তো সেই মানুষ গ্রামের যে আসছিল দুধ নিতে আসছিল, সে খবর দেয় আশেপাশের মানুষকে, আরো কয়েকজন মানুষ আসে, এসে সৌর আলীকে তাড়াতাড়ি তারা নিয়ে যায় ওখানকার কবিরাজের কাছে আগে চিকিৎসা করার চেষ্টা করে। তার মুখে ওই ওষুধ টষুধ লাগায় বাসা থেকে ব্যান্ডেজ করার চেষ্টা করে বাসায় চটি টটি দিয়ে, তার মুখ বাঁকায় গেছে রীতিমতো। তারপর মসজিদের হুজুরের কাছে নিয়ে যায়, তো তিনি বলেন যে সৌর আলীকে জিজ্ঞেস করে কি হয়েছে। সৌর আলী অনেক কষ্টে মানে কথা বলতে পারে না, মুখ বাঁকায় গেছে অবস্থায় বলে টুপিটা কিরকম কি ধরছিল তাকে, মানে কি দেখছিল। তো বলে যে খারাপ জিনিস ধরছিল, তার খারাপ জিনিস দেখছিল রাস্তায় আটকাইছিল। তো হুজুর ঝেড়ে দেয়, কবিরাজ তার মতো চিকিৎসা দেয় টুকিটাকি, তাকে বাসায় নিয়ে আসে, তার স্ত্রীকে খবর পাঠানো হয়, তার স্ত্রী বাসা থেকে চলে আসে, তার শ্যালকও চলে আসে এবং তারা তাকে দূরে নিয়ে যায়, পরবর্তীতে নিয়ে ডাক্তারের কাছে দেখায় জেলা শহরে নিয়ে। লাভ হয় নাই, মানে কোন হয়নি, তাকে ডাক্তার বলে যে তার অন্য কোন অসুখ হয়েছিল, হয়তো সে স্ট্রোক করছে, এইভাবে মুখ বাঁকায় গেছে, এরকম জিনিসপত্র। তখনকার সময় হয়তো ক্লিয়ার ধারণা হতো না, মানে প্রপার ট্রিটমেন্ট না পেলে। তো যাই হোক, সৌর আলীকে ওইভাবেই রাখা হয় এবং সে অনেকদিন অসুস্থ ছিল, সে ওরকম কিছু করতে পারে নাই। আস্তে আস্তে নাকি সে একটু সুস্থ ফিল করে এবং সুস্থ হয়। তো সে আর কখনোই ওই সন্ধ্যার পর চলাফেরা করতো না, কিছুই করতো না, আর নিজের মতো ওই যতটুকু তার দোকানে বসতে পারত এরকম। আর তার মুখটা নাকি বেঁকে গেছিল পার্মানেন্টলি, ওটা নাকি ঠিক করা যায়নি। তো এইভাবেই সৌর আলী তারপর ছিল আর কি। তার এই ঘটনাটা ওইখানে সবাই জানত আর কি, প্রচলিত হয়ে গেছিল যে সৌর আলী এরকম একটা সমস্যায় পড়ছিল এবং তাকে চট দিয়ে মুখ বাঁকা করে দিচ্ছে খারাপ জিনিস। তো এই ছিল সোহানের পাঠানো ঘটনা, আমি আমার মতো করে শেয়ার করলাম আপনাদের কাছে। ভালো লাগলে ভালো লাগবে। তো আজকে কিন্তু আমাদের এই শোটা শেষ করতে একটু সমস্যা হয়ে গেছে, কারণ বারবার ঘন ঘন আমাদের এখানে আজকে ইলেকট্রিসিটি চলে যাচ্ছিল, আমাদের এখানে বারবার লোডশেডিং হচ্ছিল। এর ফলে একবার যেটা হয় সিস্টেমের মধ্যে সমস্যা হয় এবং আমাদের শো প্রায় 75% তৈরি করা অবস্থায় পুরো সিস্টেমটা ক্র্যাশ করে, মানে আমাদের যে সফটওয়্যারটা ক্র্যাশ করে, এবং এটাকে আবার রিট্রিভ করতে সময় লাগছে, এন্ড দেন সব ফাইল সবকিছু রেডি করে শোটাকে শেষ করতে বেশ সময় লেগে গেল। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত, আসলে এর উপর আমার কোনো হাত নেই। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি রাত 12টায় চলে আসবো শো নিয়ে, কিন্তু আমি সেটা পারিনি। তো আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন, আমি কিন্তু কাজ করেই যাচ্ছি, অনেক কাজ করতে হয়েছে আমাদেরকে শোটাকে আবার এই ফ্রেমে নিয়ে আসতে, সেই পুরনো সবকিছু ঠিক করে সফটওয়্যারকে মানে আবার সেই জায়গা মতো এনে সেখান থেকে সবকিছু করতে বেশ সমস্যা হয়েছে। তো আমি কিন্তু অক্লান্তভাবে মানে কোনো কাজ না করে এটাই করে চলেছি। তো আমি চেষ্টা করলাম আপনাদের সাথে শোটা শেয়ার করার, আর শো যদি ভালো হয়ে থাকে আমার কাছে ভালো লাগবে, আমার মনে হবে যে আমার কষ্টটা সার্থক হয়েছে, আর আপনারা আমার জন্য যে অপেক্ষা করেছেন এর জন্য আমি অত্যন্ত দুঃখিত, আপনারা নিজ আমাকে ক্ষমা করে দেবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে থার্সডে নাইট ফিয়ারে আপনাদের সাথে, আর এরপরে চলে আসবো অদ্ভুতুরে, অদ্ভুতুরে দেখা হবেই। আর আরেকটা ব্যাপার যে আমাদের প্রতি শুক্রবার রাতে কিন্তু পুরনো এপিসোড যেগুলো নাকি আমাদের ছিল, আপনারা অনেকে বলছেন সেগুলো হারিয়ে গেছে পাওয়া যাচ্ছে না, সেগুলো হারিয়ে যায়নি, এগুলোকে আসলে আমরা আমাদের প্লে লিস্টে শিফট করে নিয়ে আসতেছি। আমাদের যে অদ্ভুতুরে সিজন 1 নামে ওল্ড ক্লাসিক এপিসোড নামে আমরা ফেরত নিয়ে আসছি একটা একটা করে, আপনারা যারাই খুঁজবেন, এটা তো পুরনো এপিসোড যেগুলো আপনাদের সবার তো আর একটা শোনার ইচ্ছা হবে না, যাদের প্রয়োজন মনে হবে, যাদের কাছে মনে হবে যেটা শুনলে ভালো লাগবে তারা সেখান থেকে শুনে নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে সামনের সপ্তাহে, তাদের মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।